লাওদিকিয়া নম্বর ৪
আংশিকভাবে মিলে যাওয়া ইতিহাসসমূহ।
আমি যে দিকটির কথা উল্লেখ করেছি যা স্টিফেন হ্যাস্কেল সম্ভবত দেখেননি, যদিও এই বিষয়টিকে উদ্ভাসিত করে এমন সত্যসমূহকে স্বীকার করার মাধ্যমে তিনি মূলত সেটিকেই সমর্থন করেছিলেন, সেটি হল প্রাচীন ইসরায়েলের ইতিহাসের অন্তিম পর্যায়ে একই সঙ্গে আধুনিক ইসরায়েলের সূচনাও সেই একই ঐতিহাসিক কালপর্বের সঙ্গে মিলে যায়, যখন খ্রিস্ট এক সপ্তাহের জন্য ২৫২০ দিন অনেকের সঙ্গে চুক্তি নিশ্চিত করছিলেন, তখন প্রাচীন ইসরায়েল লাওদিকিয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল প্রভুর মুখ থেকে উগড়ে ফেলা হওয়ার দ্বারপ্রান্তে। একই সঙ্গে আধুনিক ইসরায়েল এফেসুসের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল, প্রাচীন ইসরায়েলের লাওদিকিয়া সেই একই ইতিহাসে ছড়িয়ে দেওয়া হচ্ছিল আর আধুনিক ইসরায়েলের এফেসুস সমবেত করা হচ্ছিল।
আর হ্যাঁ, যদি আপনি ভাবছেন আমি অবগত যে দানিয়েলের নবম অধ্যায়ের ভবিষ্যৎবাণীর পূরণে খ্রিস্ট যে সপ্তাহকালে চুক্তি নিশ্চিত করেছিলেন যা তার বাপ্তিস্ম দিয়ে শুরু হয়ে স্তেফানকে প্রস্তরাঘাতে হত্যার মধ্য দিয়ে শেষ হয়েছিল, তা আক্ষরিক অর্থে ২৫২০ দিন ছিল না, কিন্তু ভাববাদী গণনায় তা নিঃসন্দেহে ছিল, কারণ ভাববাদী হিসাবে এক বছর সমান ৩৬০ দিন। ৩৬০ দিনকে ৭ দিয়ে গুণ করলে হয় ২৫২০ দিন, এবং সেই ভাববাদী সপ্তাহের ঠিক কেন্দ্রবিন্দু হল ক্রুশ। ভাববাদী অর্থে খ্রিস্ট ২৫২০ দিনের সেই ভাববাদী সময়ের ঠিক মাঝখানে ক্রুশকে স্থাপন করেছেন, ফলে প্রমাণিত হয় যে লেবীয় পুস্তক ২:২৬ ৭ বার খ্রিস্টের ক্রুশ দ্বারা প্রতিষ্ঠিত ও সমর্থিত। এটা কোনো কাকতাল নয় যে সিস্টার হোয়াইট শিক্ষা দেন, যেমন তিনি দেন, যে হাবাক্কুকের পবিত্র টেবিল দয় অর্থাৎ ১৮৪৩ ও ১৮৫০ সালের চার্ট উভয়েরই চার্টের একেবারে কেন্দ্রে ২৫২০ বছরের ভবিষ্যৎবাণীটি রয়েছে এবং উভয় চার্টেই সেই চিত্রায়নের ঠিক কেন্দ্রে ক্রুশটি রয়েছে।
বাইবেলে এমন সব নীতি রয়েছে যা মানুষকে এই জীবন অথবা আগত জীবনের জন্য উপযুক্ত হতে বুঝতে হয়, আর এই নীতিগুলো সবাই বুঝতে পারে। যার মধ্যে এর শিক্ষাকে মূল্য দিতে চাওয়ার মন আছে সে বাইবেলের একটি মাত্র অংশও পড়ে কিছু না কিছু সহায়ক ভাবনা লাভ না করে থাকতে পারে না। কিন্তু বাইবেলের সবচেয়ে মূল্যবান শিক্ষা কখনোই মাঝে মধ্যে বা বিচ্ছিন্নভাবে পড়ে পাওয়া যায় না। এর মহান সত্য ব্যবস্থা এমনভাবে উপস্থাপিত নয় যে তাড়াহুড়ো বা অমনোযোগী পাঠকের চোখে তা ধরা পড়বে। এর বহু ধন ভাণ্ডার পৃষ্ঠতলের অনেক নিচে লুকিয়ে আছে, আর তা কেবল অধ্যবসায়ী অনুসন্ধান ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমেই পাওয়া যায়। যে সত্যগুলো মিলিত হয়ে সেই বৃহৎ সমগ্রটি গড়ে তোলে সেগুলোকে খুঁজে বের করে একত্র করতে হবে, এখানে একটু ওখানে একটু, যিশায়া টাটঠুম ১০। এভাবে অনুসন্ধান করে একত্র করা হলে দেখা যাবে যে তারা একে অপরের সঙ্গে সম্পূর্ণভাবে খাপে খাপ মেলে। প্রতিটি সুষমাচার অন্যগুলোর পরিপূরক, প্রত্যেক ভবিষ্যৎবাণী আরেকটির ব্যাখ্যা, প্রত্যেক সত্য কোনো না কোনো অন্য সত্যের বিকাশ। ইহুদিদের ধর্মীয় ব্যবস্থার প্রতীকমূলক রূপসমূহ সুসমাচার দ্বারা স্পষ্ট হয়। ঈশ্বরের বাক্যে প্রত্যেক নীতির নিজস্ব স্থান আছে, প্রত্যেক তথ্যের নিজস্ব তাৎপর্য আছে, আর পরিকল্পনা ও বাস্তবায়নে এই সম্পূর্ণ গঠন তার রচয়িতার সাক্ষ্য বহন করে। এমন গঠন অসীমের মন ছাড়া আর কোনো মন কল্পনা করতে বা রূপ দিতে পারত না। এডুকেশন ১-৩।
মিলারাইট ইতিহাসে এবং আমাদের ইতিহাসেও সাতটি গির্জার প্রত্যেকটির পুনরাবৃত্তি ঘটে। এই নীতির পাশাপাশি প্রারম্ভিক অ্যাডভেন্টবাদ আরও একটি গুরুত্বপূর্ণ নীতি স্বীকার করেছিল। সেই নীতি দেখায় যে একই ইতিহাসের অভ্যন্তরীণ ও বহিরাগত ভবিষ্যৎবাণীমূলক রেখা পবিত্র আত্মাসত্য প্রকাশ করতে ব্যবহার করেন। মিলার এটি উপলব্ধি করেছিলেন এবং সরাসরি তা শিক্ষা দিয়েছিলেন। তিনি যথার্থই শিক্ষা দিয়েছিলেন যে প্রকাশিত বাক্যের সাতটি শীল গির্জাসমূহের সঙ্গে সমান্তরাল একটি ইতিহাসকে উপস্থাপন করে, কিন্তু সেই সমান্তরাল চিত্রণে শীলগুলো একই ইতিহাসের বহিরাগত সত্যকে এবং গির্জাগুলো অভ্যন্তরীণ সত্যকে নির্দেশ করে। ইউরাইয়া স্মিথও এই নীতিটি আলোচনা করেছেন এবং ইন্টারনাল ও এক্সটার্নাল শব্দ দুটি ব্যবহার করেছেন, যা আমার কাছে ওই দুইটি সমান্তরাল রেখা প্রকাশের সর্বোত্তম উপায় বলে মনে হয়।
প্রকাশিত বাক্য গ্রন্থের চতুর্থ, পাঁচম ও ষষ্ঠ অধ্যায়ে শীলগুলিকে আমাদের দৃষ্টিতে আনা হয়েছে। এই শীলগুলোর অধীনে উপস্থাপিত দৃশ্যাবলী প্রকাশিত বাক্য ৬ অধ্যায়ে এবং ৮ অধ্যায়ের প্রথম পদে দেখানো হয়েছে। এগুলো স্পষ্টতই এমন ঘটনাবলীকে অন্তর্ভুক্ত করে যেগুলোর সঙ্গে গির্জা এই যুগের সূচনা থেকে খ্রিস্টের আগমন পর্যন্ত যুক্ত,
যেখানে সাতটি গির্জা গির্জার অভ্যন্তরীণ ইতিহাস উপস্থাপন করে, সেখানে সাতটি শীল তার বাহ্যিক ইতিহাসের মহৎ ঘটনাবলী দৃষ্টিগোচর করে। ইউরাইয়া স্মিথ, দ্য বাইব্লিক্যাল ইনস্টিটিউট, পরিশ্বতেন্দ্র।
আমরা এখন সাতটি গির্জা নিয়ে আমাদের বিবেচনা শুরু করব। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে প্রথম দুটি গির্জার যেমন, তেমনই তৃতীয় ও চতুর্থ গির্জারও একটি কারণ ফল সম্পর্ক রয়েছে যা তাদের একসঙ্গে বিবেচনা করার দাবি করে। স্মির্না হল সেই গির্জা যা রোমের দ্বারা নির্যাতিতদের প্রতিনিধিত্ব করে, আর এফেসাস ছিল সেই গির্জা যা সুসমাচার সমগ্র পৃথিবীতে পৌঁছে দিয়েছিল।
আন্তিওকিয়াতেই শিষ্যদের প্রথমবার খ্রিস্টান বলা হয়েছিল। তাদের এই নাম দেওয়া হয়েছিল কারণ তাদের প্রচার, শিক্ষা ও কথোপকথনের প্রধান বিষয় ছিল খ্রিস্ট। পৃথিবীতে তার সেবাকার্যের দিনগুলিতে যা যা ঘটেছিল, যে সময়ে তার শিষ্যরা তার ব্যক্তিগত উপস্থিতির আশীর্বাদ পেয়েছিল, সেসব ঘটনা তারা অবিরাম বর্ণনা করত। তার শিক্ষা ও আরোগ্যের অলৌকিক কাজগুলো নিয়ে তারা নিরলসভাবে আলোচনা করত। কাপা ঠোঁট ও অশ্রুসজল চক্ষে তারা বাগানে তার যন্ত্রণা, তার বিরুদ্ধে হওয়া বিশ্বাসঘাতকতা, বিচার ও মৃত্যুদণ্ড, শত্রুরা তার ওপর আরোপিত অপমান ও নির্যাতন, তিনি যে সহিষ্ণুতা ও বিনয় সহ্য করেছিলেন এবং যারা তাকে নির্যাতন করেছিল তাদের জন্য তিনি যে ঈশ্বর সুলভ করুণায় প্রার্থনা করেছিলেন, এসবের কথা বলত। তার পুনরুত্থান ও স্বর্গারোহণ এবং পতিত মানুষের পক্ষে স্বর্গে মধ্যস্থ হিসেবে তার কার্য, এসব বিষয় নিয়ে তারা আনন্দের সঙ্গে বিস্তারে কথা বলত, কারণ তারা খ্রিস্টকেই প্রচার করত এবং তার মাধ্যমে ঈশ্বরের কাছে প্রার্থনা করত। তাই তাদের খ্রিস্টান বলা পৌত্তলিকদের পক্ষে স্বাভাবিকই ছিল।
ঈশ্বরই তাদের খ্রিস্টান নামটি দিয়েছিলেন। এটি এক রাজকীয় নাম, যারা নিজেদের খ্রিস্টের সঙ্গে যুক্ত করে তাদের সকলকে এটি দেওয়া হয়েছে। এই নাম সম্বন্ধেই পরে জাকব লিখেছিলেন, ধনীরা কি তোমাদের ওপর অত্যাচার করে না এবং তোমাদের বিচারাসনের সামনে টেনে নিয়ে যায় না? তারা কি সেই সম্মানীয় নামকে নিন্দা করে না যে নামে তোমাদের ডাকা হয়েছে? জাকব 2:6-4। আর পিতর ঘোষণা করেছিলেন, কেউ যদি খ্রিস্টান হিসেবে কষ্ট ভোগ করে তবে সে লজ্জিত না হোক, বরং এতে সে ঈশ্বরকে মহিমা দিক। যদি তোমরা খ্রিস্টের নামের জন্য নিন্দিত হও তোমরা ধন্য, কারণ মহিমার আত্মা ও ঈশ্বরের আত্মা তোমাদের ওপর বিশ্রাম করে। 1 পিতর 6:2-6-4। প্রেরিতদের কার্যাবলী 1:15।
এফেসুসের মণ্ডলী সেই প্রারম্ভিক মণ্ডলীর প্রতিনিধিত্ব করেছিল যারা খ্রিস্ট যীশুতে ধার্মিকভাবে জীবনযাপন করত। এটি এমন একটি কারণ যা সর্বদা একটি প্রভাব সৃষ্টি করে।
হ্যাঁ, এবং যারা খ্রিস্ট যীশুতে ধার্মিকভাবে জীবনযাপন করতে চায় তারা সকলেই নির্যাতন সহ্য করবে। 2 তিমথি 3:12।
এফেসীয় মণ্ডলীর ধার্মিকতা এমন এক নির্যাতনের সূত্রপাত করেছিল যার প্রতীক স্মির্ণার মণ্ডলী। এই দুই মণ্ডলী কারণ ফল সম্পর্ককে উপস্থাপন করে এবং ফলটির আগে কারণ থাকা আবশ্যক। রবিবারের আইন সংকটে নির্যাতন সিস্টার হোয়াইট, যাকে আদিম ধার্মিকতা বলেন, তার এক প্রকাশের দ্বারা প্ররোচিত হয়, এমন এক ধার্মিকতা যা অতীত বা প্রাচীন ইতিহাসসমূহে চিত্রিত হয়েছে।
বিশ্বাস ও ধার্মিকতার ব্যাপক অবক্ষয় সত্ত্বেও এই গির্জাগুলিতে খ্রিস্টের সত্য অনুসারীরা আছেন। পৃথিবীতে ঈশ্বরের বিচারের চূড়ান্ত পরিদর্শনের পূর্বে প্রভুর লোকদের মধ্যে এমন এক আদিম ধার্মিকতার পুনর্জাগরণ হবে যা প্রেরিতদের যুগের পর থেকে দেখা যায়নি। ঈশ্বরের আত্মা ও ক্ষমতা তার সন্তানদের ওপর বর্ষিত হবে। তখন অনেকে নিজেদের আলাদা করবে সেই গির্জাগুলো থেকে, যেখানে এই জগতের প্রতি প্রেম ঈশ্বর ও তার বাক্যের প্রতি প্রেমের স্থান দখল করেছে। বহুজন, ধর্মযাজক ও সাধারণ মানুষ উভয়েই আনন্দের সাথে সেই মহান সত্যগুলো গ্রহণ করবে যা প্রভুর দ্বিতীয় আগমনের জন্য একটি জাতিকে প্রস্তুত করতে ঈশ্বর এই সময়ে প্রচার করিয়েছেন। আত্মার শত্রু এই কাজটিকে বাধা দিতে চায় এবং এমন এক আন্দোলনের সময় আসার পূর্বেই সে একটি নকল প্রবর্তন করে তা প্রতিরোধের চেষ্টা করবে। যেসব গির্জাকে সে তার প্রতারণাময় শক্তির অধীনে আনতে পারবে সেখানে সে এমনভাবে দেখাবে যেন ঈশ্বরের বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়েছে, সেখানে এমন এক মহান ধর্মীয় আগ্রহের প্রকাশ ঘটবে বলে মনে হবে। অসংখ্য লোক উল্লাস করবে যে ঈশ্বর তাদের জন্য আশ্চর্যভাবে কাজ করছেন, অথচ কার্যটি অন্য এক আত্মার। ধর্মীয় ছদ্মবেশে শয়তান খ্রিস্টীয় জগতের উপর তার প্রভাব প্রসারিত করার চেষ্টা করবে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 1627।
শেষ দিনগুলোর মধ্যরাত্রির আহ্বান হল উক্ত পাঠাংশে চিহ্নিত আদিম ধার্মিকতার পুনর্জাগরণ। এটি এমন এক পুনর্জাগরণ যা সংঘটিত হয় একটি আন্দোলনে, কোনো গির্জায় নয়। এই পুনর্জাগরণকে বর্ণনা করতে সিস্টার হোয়াইট যে ইতিহাস ব্যবহার করেন তা হল প্রেরিত যুগের ইতিহাস, যার প্রতিনিধিত্ব করে এফেসুসের গির্জা। ওই পুনর্জাগরণ নির্যাতন সৃষ্টি করবে,
অনেকে কারাবন্দী হবে, অনেকে প্রাণ বাঁচাতে শহর ও জনপদ থেকে পালাবে এবং অনেকে সত্যের পক্ষে দাঁড়িয়ে খ্রিস্টের জন্য শহীদ হবে। নির্বাচিত বার্তা বই ৩:৪৯।
পরবর্তী অংশে পৃথিবীতে খ্রিস্টের জীবন এফেসুসের মণ্ডলীর সুরাসুনাকে প্রতিনিধিত্ব করে, কিন্তু এটি জগতের শেষকালে লাওদিকীয় অ্যাডভেন্টবাদের ইতিহাসকেও প্রতিকায়িত করে।
বিচার পেছনে ফিরিয়ে দেওয়া হয়েছে আর ন্যায় দূরে দাঁড়িয়ে আছে, কারণ সত্য রাস্তায় পড়ে গেছে আর ন্যায়পরায়ণতা প্রবেশ করতে পারে না। হ্যাঁ, সত্য ব্যর্থ হয়েছে, আর যে মন্দ থেকে বিরত হয় সে নিজেকে শিকারে পরিণত করে। ঈশাইয়া ৩৯:১০ একটি প্রতিদ্যোট। এটি পৃথিবীতে খ্রিস্টের জীবনে পূর্ণতা পেয়েছিল। তিনি ঈশ্বরের আজ্ঞাসমূহের প্রতি বিশ্বস্ত ছিলেন। ঈশ্বরের আজ্ঞার স্থানে উচ্চে তুলে ধরা মানবীয় প্রথা ও বিধিবিধানগুলোকে তিনি একপাশে সরিয়ে রেখেছিলেন। এই কারণেই তিনি ঘৃণিত ও নির্যাতিত হয়েছিলেন। এই ইতিহাস পুনরাবৃত্ত হয়। ক্রাইস্টস অবজেক্ট লেসন্স ৭০।
ইফিসুস যে অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করে তা লাওদিকিয়ার অভিজ্ঞতার সঙ্গে একই সময়ে ঘটে। তুচ্ছ বিষয়ে তর্কপ্রবণ ইহুদিরাই ছিল প্রাচীন ইসরায়েলের লাওদিকিয়ারা, আর খ্রিস্ট ও তার শিষ্যরা ছিলেন আধুনিক ইসরায়েলের ইফিসীয়রা। বাপ্তিস্মদাতা যোহন ইফিসুসের মণ্ডলীকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং তিনি শেষ দিনগুলোর মণ্ডলীর প্রতিনিধিত্ব করেন, যার বিরোধিতা করে লাওদিকিয়ারা, যারা নিজেদের ইহুদি বলে কিন্তু তারা নয়।
বাপ্তিস্মদাতা যোহনের কাজ এবং যারা শেষ দিনগুলোতে ইলিয়ার আত্মা ও শক্তি নিয়ে জনগণকে তাদের উদাসীনতা থেকে জাগিয়ে তুলতে বের হবে, তাদের কাজ বহু দিক থেকে একই। তার কাজ এই যুগে যে কাজ করা আবশ্যক তার এক প্রতিরূপ। খ্রিস্ট ধার্মিকতায় পৃথিবীকে বিচার করতে দ্বিতীয়বার আসবেন। ঈশ্বরের দূতেরা, যারা পৃথিবীর কাছে দেওয়ার শেষ সতর্ক বার্তা বহন করেন, যেভাবে যোহন তার প্রথম আগমনের পথ প্রস্তুত করেছিলেন, সেভাবেই খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য পথ প্রস্তুত করবেন। এই প্রস্তুতিমূলক কাজে প্রত্যেক উপত্যকা উঁচু করা হবে এবং প্রত্যেক পর্বত নিচু করা হবে, আর বাঁকা পথ সোজা করা হবে এবং অমসৃণ স্থানগুলো সমতল হবে, কারণ ইতিহাস পুনরাবৃত্ত হবে এবং আবারও প্রভুর মহিমা প্রকাশ পাবে এবং সমস্ত মানুষ একত্রে তা দেখবে, কারণ প্রভুর মুখ এমনই কথা বলেছে। সাউদার্ন ওয়াচম্যান ৩১ মার্চ ১৯০৫।
এফেসাস হল কারণ এবং স্মির্ণা হল ফলাফল। পার্গামোস এবং থাইয়াতিরা ও একটি কারণ ফল সম্পর্ক উপস্থাপন করে। পার্গামোস হল আপসের গির্জা, যা পৌতলিকতার সঙ্গে একত্র করে খ্রিস্টধর্মকে বিকৃত করেছিল। খ্রিস্টীয় গির্জা পতিত হয়েছিল যখন তা এই ধারণা গ্রহণ করেছিল যে নিজের পরিসরের মধ্যে পৌতলিকতার মূর্তিপূজা সহাবস্থান করতে পারে। সম্রাট কনস্ট্যান্টাইন সেই আপসকামী ইতিহাসের প্রতীক এবং পোপতন্ত্র প্রকাশ পাওয়ার আগে খাঁটি খ্রিস্টধর্ম থেকে বিচ্যুতি ঘটানোই ছিল তার ভবিষ্যৎবাণীমূলক ভূমিকা।
কোনোভাবেই কেউ তোমাদের প্রতারিত না করুক, কারণ সেই দিন আসবে না, প্রথমে ধর্মত্যাগ না ঘটে এবং পাপের মানুষ সর্বনাশের পুত্র প্রকাশিত না হয়, যে বিরোধিতা করে এবং নিজেকে ঈশ্বর নামে যা কিছু ডাকা হয় বা যা কিছু পূজিত হয় তার সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরে, এমনকি সে ঈশ্বর রূপে ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে দেখায়। তোমরা কি স্মরণ করো না, আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন এসব কথা তোমাদের বলেছিলাম, আর এখন তোমরা জানো কি তাকে আটকে রেখেছে যাতে সে তার নির্দিষ্ট সময়ে প্রকাশিত হয়। কারণ অধর্মের রহস্য ইতিমধ্যে কাজ করছে, শুধু যে এখন প্রতিহত করছে, সে পথ থেকে সরানো না হওয়া পর্যন্ত প্রতিহতই করবে, আর তখন সেই দুষ্ট প্রকাশিত হবে যাকে প্রভু তার মুখের নিঃশ্বাসে নিঃশেষ করবেন এবং তার আগমনের জ্যোতিতে ধ্বংস করবেন। ২ থিসালোনিকীয় ২:৩-৮।
পার্গামোসের মণ্ডলী ছিল কারণ এবং থিয়াতিরা ছিল পরিণাম। নবী দানিয়েল প্রায় পৌত্তলিকতা থেকে পোপতন্ত্রে রূপান্তরের ইতিহাস উপস্থাপন করেন এবং পোপতন্ত্র প্রতিষ্ঠার পূর্বে যে ধর্মত্যাগ ঘটেছিল যা পৌল চিহ্নিত করেছিলেন তা দানিয়েল একরে আলোচিত হয়েছে।
কারণ কৃত্তিমের জাহাজসমূহ তাহার বিরুদ্ধে আসিবে, অতএব সে ম্রিয়মাণ হইয়া ফিরিয়া যাইবে এবং পবিত্র চুক্তির বিরুদ্ধে ক্রোধ প্রদর্শন করিবে, সে তেমনই করিবে,
এমনকি সে আবার ফিরিয়া গিয়া পবিত্র চুক্তি ত্যাগকারীদের সহিত বোঝাপড়া করিবে এবং তাহার পক্ষ হইতে সৈন্যবাহিনী দাঁড়াইবে এবং তাহারা শক্তির পবিত্র স্থানকে অপবিত্র করিবে এবং দৈনিক বলিদান অপসারিত করিবে এবং শূন্যতা আনয়নকারী ঘৃণ্য বস্তু স্থাপন করিবে। দানিয়েল ১১:৩-৩১।
ইতিহাসে পাপাল শক্তি প্রকাশিত হওয়ার আগে যে সমঝোতার গির্জা পথভ্রষ্ট হয়েছিল, দানিয়েল তাকে যারা পবিত্র চুক্তি ত্যাগ করেছিল এভাবে উপস্থাপন করেছেন। তারা যখন সেই চুক্তি ত্যাগ করল, তখন দানিয়েলের ভাষায় উজাড়কারী ঘৃণ্য বস্তু হিসেবে উপস্থাপিত পোপতন্ত্র পৃথিবীর সিংহাসনে প্রতিষ্ঠিত হল। সিস্টার হোয়াইট বলেন, দানিয়েলের ১১ অধ্যায়ের ভবিষ্যৎবাণী প্রায় তার সম্পূর্ণ পূর্ণতায় পৌঁছে গেছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি দানিয়েলের ১১ অধ্যায়ের শেষ ৬টি পদকে চিহ্নিত করেন। শেষ ৬টি পদই দানিয়েলের ১১ অধ্যায়ের চূড়ান্ত পরিপূর্ণতা, এবং তিনি শিক্ষা দেন যে ওই শেষ পদগুলো যে ইতিহাস উপস্থাপন করে তা দানিয়েল ১১:৩৩ দ্বারা প্রতিরূপিত হয়েছিল, যা পারগামু ও থায়াতিরা দ্বারা উপস্থাপিত ঐতিহাসিক কারণ ও পরিণাম চিহ্নিত করে।
আমাদের হারানোর মতো সময় নেই, আমাদের সামনে সংকটময় সময়। যুদ্ধের উন্মাদনায় বিশ্ব আলোড়িত। ভবিষ্যৎবাণীতে যে বিপদের দৃশ্যের কথা বলা হয়েছে তা শিগগিরই ঘটবে। দানিয়েলের ১১ অধ্যায়ের ভবিষ্যৎবাণী প্রায় তার পূর্ণ পরিপূর্তিতে পৌঁছে গেছে। এই ভবিষ্যৎবাণীর পরিপূর্তিতে যে ইতিহাস ঘটেছে তার অনেকটাই পুনরায় ঘটবে। ৩০তম পদে একটি শক্তির কথা বলা হয়েছে যে পদ ৩০ থেকে ৩৬ পর্যন্ত উদ্ধৃত। এই কথাগুলোতে বর্ণিত বিষয়গুলোর অনুরূপ দৃশ্যাবলী সংঘটিত হবে। ম্যানুস্ক্রিপ্ট রিলিজ সংখ্যা ১৩:১৩-১৫।
পারগামোস ও থাইয়াতিরার কারণ পরিণাম সম্পর্ক, যেমন এফেসুস ও স্মির্নার কারণ পরিণাম সম্পর্ক, শেষ সময়ে পুনরাবৃত্ত হবে। যুক্তরাষ্ট্রের প্রোটেস্ট্যান্টরা মূর্তিপূজার সঙ্গে আপোষ করবে, যা পারগামোস দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। মূর্তিপূজার প্রধান চিহ্ন হল সূর্যপূজা, এবং যখন তারা পথভ্রষ্ট হবে তখন পাপের মানুষ আবারও ভবিষ্যৎবাণীমূলকভাবে প্রকাশ পাওয়ার জন্য পথ প্রস্তুত হবে। এই পথভ্রষ্টতা ও পোপতন্ত্রকে সিংহাসনে বসানোর পুনরাবৃত্তি ঘটার সময় ঈশ্বর একই সঙ্গে এফেসুস দ্বারা প্রতিকায়িত একটি গির্জা উত্থাপন করবেন, দানিয়েল ও প্রকাশিত বাক্যের বার্তা বিশ্বময় পৌঁছে দিতে, এবং স্মির্ণা দ্বারা প্রতিনিধিত্ব করা নিপীড়নও পুনরাবৃত্ত হবে।
প্রকাশিত বাক্যের প্রথম ৪টি মোহর যে সত্যের একটি বাহ্যিক রেখা, যা প্রথম ৪টি গির্জা দ্বারা প্রতিনিধিত্ব করা অন্তর্নিহিত সত্যের রেখার সমান্তরালে চলে। এই সত্যটি আমরা বিবেচনা করার পর আমি শেষ ৩টি গির্জা নিয়ে আলোচনা করব। ইতোমধ্যেই উল্লেখ করা হয়েছে, উরিয়া স্মিথ এভাবে বলেছেন,
যেখানে ৭টি গির্জা গির্জার অভ্যন্তরীণ ইতিহাস উপস্থাপন করে, সেখানে ৭টি শীল তার বাহ্যিক ইতিহাসের মহৎ ঘটনাবলী দৃষ্টিগোচর করে। ইউরাইয়া স্মিথ, দ্য বাইবলিক্যাল ইনস্টিটিউট, ১৯১৩।
আমরা দেখিয়েছি যে প্রথম ৪টি মণ্ডলী দুটি কারণ ফল সম্পর্ককে প্রতিনিধিত্ব করে, যা শেষ দিনগুলোতে পুনরাবৃত্ত হয়। অ্যাডভেন্টিজমের অগ্রদূতদের ওপর ভিত্তি করে, তবে আরও গুরুত্বপূর্ণভাবে ঈশ্বরের বাক্যের কর্তৃত্বের ওপর ভিত্তি করে। কলিসিয়ার ওই ৪টি অভ্যন্তরীণ ইতিহাসের একটি সমান্তরাল বাহ্যিক ইতিহাস থাকা উচিত, যা প্রথম ৪টি শীল মোহর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। প্রথম ও দ্বিতীয় শীল মোহর ইফিস ও স্মির্ণার একই বৈশিষ্ট্য প্রতিধ্বনিত করে, তবে বিশ্বে খ্রিস্টধর্ম পৌঁছে দেওয়ার কাজকে প্রতিনিধিত্ব করতে একটি সাদা ঘোড়া ব্যবহার করে। এটি কলিসিয়ার বাহ্যিক কাজকে প্রতিনিধিত্ব করে, এবং দ্বিতীয় শীল মোহর একটি লাল ঘোড়ার মাধ্যমে স্মির্ণার রক্তস্নানকে প্রতিনিধিত্ব করে।
আর মেষ শিশু যখন শীলমোহরগুলোর একটি খুললেন, আমি দেখলাম, আর আমি যেন বজ্রধ্বনির মতো শব্দ শুনলাম, ৪টি প্রাণীর একজন বলতে লাগল, এসো এবং দেখো। আমি দেখলাম, আর দেখো, একটি সাদা ঘোড়া, এবং যে তার ওপর বসেছিল তার কাছে ছিল একটি ধনুক, এবং তাকে একটি মুকুট দেওয়া হল, এবং তিনি জয় করতে করতে আরও জয় করার জন্য বেরিয়ে পড়লেন। আর তিনি যখন দ্বিতীয় সিলমোহরটি খুললেন, আমি দ্বিতীয় প্রাণীকে বলতে শুনলাম, এসো এবং দেখো। তখন আরেকটি লাল ঘোড়া বেরিয়ে এল, এবং যে তার ওপর বসেছিল তাকে পৃথিবী থেকে শান্তি কেড়ে নেওয়ার ক্ষমতা দেওয়া হল, যাতে মানুষে মানুষে একে অপরকে হত্যা করে, এবং তাকে একটি বড় তলোয়ার দেওয়া হল। প্রকাশিত বাক্য ৬:১-৪।
জাখারিয়া গ্রন্থে কয়েকটি অংশ আছে যা প্রকাশিত বাক্যের প্রথম ৪টি মোহরে প্রতিনিধিত্ব করা ৪টি ঘোড়াকে সরাসরি চিহ্নিত করে। সেই অংশগুলির একটিতে
দশম অধ্যায়ে জাখারিয়া বলেন যে যখন শেষ বৃষ্টি ঢেলে দেওয়া হবে তখন ঈশ্বরের গৃহ অর্থাৎ যিহুদার পাল হয়ে উঠবে যুদ্ধে তার সুন্দর ঘোড়া।
অন্তিম বৃষ্টির সময়ে তোমরা সদাপ্রভুর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করো, তখন সদাপ্রভু উজ্জ্বল মেঘ সৃষ্টি করবেন এবং বৃষ্টির ধারা দেবেন, মাঠে প্রত্যেককে ঘাস দান করবেন, কারণ মূর্তিগুলো বৃথা কথা বলেছে আর ভাগ্যবক্তারা মিথ্যা দর্শন দেখেছে ও মিথ্যা স্বপ্ন বলেছে, তারা নিষ্ফল সান্ত্বনা দেয়, তাই তারা ভেড়ার পালের মতোই দিশাহারা হয়ে ঘুরে বেড়িয়েছে, রাখাল না থাকায় তারা বিক্ষিপ্ত হয়েছে, আমার ক্রোধ রাখালদের বিরুদ্ধে জ্বলে উঠেছে, আর আমি ছাগলদের শাস্তি দিয়েছি, কারণ সেনাবাহিনীর সদাপ্রভু তার পাল যিহুদার গৃহকে পরিদর্শন করেছেন এবং যুদ্ধে তাদেরকে তার শোভন ঘোড়ার মতো করেছেন। জাখারিয়া ১০:৩।
এলেন হোয়াইট বারবার বলেন যে পেনটেক্সটে পবিত্র আত্মার যে বর্ষণ ঘটেছিল তা এখন নেমে আসা পরবর্তী বৃষ্টির পূর্বরূপ। পেনটেক্সটে বিশ্বের জন্য যে কাজ সম্পন্ন হয়েছিল তা এফেসুসের মণ্ডলী দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, এবং এফেসুস সেই নির্যাতনের কারণ হয় যা স্মির্না দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, যাকে জোহন দ্বিতীয় সিলমোহরের লাল ঘোড়া হিসেবে উপস্থাপন করেন। প্রথম দুই সিলমোহর প্রথম দুই মণ্ডলীর সঙ্গে সমান্তরালে চলে এবং তারা শেষ সময়কে চিত্রিত করে যখন পরবর্তী বৃষ্টি বর্ষিত হচ্ছে।
ভবিষ্যৎবাণীর আত্মা তৃতীয় মোহরের সমাপ্তি এবং চতুর্থ মোহরের সূচনাকে উভয়ই নির্বাচন করে, এভাবে তাদেরকে কারণ ফল একসূত্রে গাঁথে, এবং এতে তিনি যে ইতিহাস উপস্থাপন করেছেন তাকে তার সময়ে এবং শেষ দিন সমূহে বিদ্যমান হিসেবে স্থাপন করেন।
আজও সেই একই আত্মা দেখা যায় যা প্রকাশিত বাক্য ৬:৭-৮ বর্ণিত হয়েছে। ইতিহাস পুনরাবৃত্তি হবে, যা হয়েছে তা আবার হবে। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড ৯:৭।
সিস্টার হোয়াইটের ব্যক্তিগত ইতিহাসে ১৮৯৮ সালে রচিত যে সমঝোতার আত্মা পোপতন্ত্রকে আবারও সিংহাসনে প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রস্তুত করে তা তখনই জীবন্ত ও সক্রিয় ছিল, কারণ ১৮৪৪ সালের বসন্তে প্রথম স্বর্গদূতের বার্তা প্রত্যাখ্যানের মধ্য দিয়ে যে প্রোটেস্ট্যান্টবাদের বিচ্যুতি শুরু হয়েছিল তা ১৮৬৩ সালে ইতিমধ্যেই প্রোটেস্ট্যান্ট অ্যাডভেন্টবাদের শিঙের ওপর অনুপ্রবেশ করতে শুরু করেছিল।
তৃতীয় মোহরে পার্গামোসের আপোষকে একটি জোড়া দাড়িপাল্লা হিসেবে উপস্থাপিত হয়েছে, মাপার জন্য দুটি দাড়িপাল্লা থাকা অসৎ মাপের প্রতীক। তৃতীয় মোহর চতুর্থ মোহরে নিয়ে যায় যা মৃত্যুর ফ্যাকাশে ঘোড়া দ্বারা চিত্রিত, ফলে অন্ধকার যুগে পোপতন্ত্রের দ্বারা মিলিয়ন মানুষের হত্যাকাণ্ডের প্রতিনিধিত্ব করে। পোপতন্ত্রের ফ্যাকাশে ঘোড়ার পরে যা আসে তা হল নরক। তৃতীয় ও চতুর্থ মোহরের ইতিহাস পার্গামোস ও থিয়াতিরার মণ্ডলীর ইতিহাসের সঙ্গে সমান্তরাল। কনস্টান্টাইনের আপোষ ছিল এক ক্রমবর্ধমান প্রক্রিয়া, অতএব সিস্টার হোয়াইটের ব্যক্তিগত ইতিহাসে আপোষের আত্মা ইতিমধ্যেই সক্রিয় ছিল, যেমনটি ছিল পলের সময়েও, যখন তিনি বলেছিলেন অধর্মের গোপন রহস্য তো ইতিমধ্যেই কাজ করছে। পোপতন্ত্রের সিংহাসনে আরোহণের পূর্বে যে পতন ঘটে তা সর্বদাই এক ক্রমবর্ধমান ইতিহাস, এবং সেই ইতিহাস পুনরাবৃত্ত হবে, যা হয়েছে তা আবার হবে।
আর আমি চারটি জীবন্ত প্রাণীর মাঝখান থেকে একটি স্বর শুনলাম বলতে, এক পেনিতে এক মাপ গম, আর এক পেনিতে যবের তিন মাপ, আর তেল ও দ্রাক্ষার শোকে ক্ষতি করো না। আর যখন তিনি চতুর্থ মোহরটি খুললেন আমি চতুর্থ জীবন্ত প্রাণীর কণ্ঠস্বর শুনলাম বলতে, এসো এবং দেখো। আর আমি তাকালাম আর দেখো এক ফ্যাকাশে ঘোড়া, আর যে তার ওপর বসেছিল তার নাম ছিল মৃত্যু, আর পাতাল তার সঙ্গে চলছিল, আর পৃথিবীর চতুর্থাংশের উপর তাদেরকে ক্ষমতা দেওয়া হল তরবারি দ্বারা, ক্ষুধা দ্বারা, মৃত্যু দ্বারা এবং পৃথিবীর জন্তুর দ্বারা হত্যা করার জন্য। প্রকাশিত বাক্য ৬:৩-৮।
জেমস হোয়াইট সাতটি মণ্ডলী ও সাতটি সিলমোহরের মধ্যে আরেকটি ভবিষ্যৎবাণীমূলক অস্বাভাবিকতা চিহ্নিত করেছিলেন। তিনি প্রথম চারটি মণ্ডলী ও শেষ তিনটি মণ্ডলীর মধ্যে একটি ইচ্ছাকৃত পার্থক্য চিহ্নিত করেন এবং তারপর আবার একই প্রপঞ্চটি প্রথম চারটি সিলমোহর ও শেষ তিনটি সিলমোহরের মধ্যেও চিহ্নিত করেন।
আমরা এখন কলিসিয়া সমূহ, মোহরসমূহ এবং পশুসমূহ বা জীবন্ত প্রাণীগুলিকে সেই পর্যন্ত অনুসরণ করেছি যতটা পর্যন্ত এগুলোকে একই সময়কাল আচ্ছাদনের দিক থেকে তুলনা করা যায়। মোহর সংখ্যা ৭টি আর পশু মাত্র ৪টি। এখানে লক্ষ্য করা ভালো হবে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ মোহর খোলার সময় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পশুকে এসো এবং দেখো বলতে শোনা যায়, কিন্তু পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম মোহর খোলার সময় এমন কোনো কণ্ঠস্বর শোনা যায় না। তেমনি শেষ তিনটি কলিসিয়া এবং শেষ তিনটি মোহরও প্রথম চারটি কলিসিয়া ও প্রথম চারটি মোহরের মতো একই সময়কাল আচ্ছাদনের ক্ষেত্রে পরস্পরের সঙ্গে মেলে না। কিন্তু আমরা যেমন দেখিয়েছি, প্রায় 1800 বছরব্যাপী সময় ধরে, বর্তমান সময় থেকে অর্ধ শতাব্দীর কিছু বেশি আগ পর্যন্ত, কলিসিয়া, মোহর ও পশুগুলি একই সময়কাল আচ্ছাদনের বিষয়ে পরস্পরের সঙ্গে সঙ্গতিপূর্ণ। জেমস হোয়াইট, রিভিউ অ্যান্ড হেরাল্ড, 12 ফেব্রুয়ারি 1877।
জেমস হোয়াইট তুরিগুলিতেও একই ধারা রয়েছে এই বিষয়টি উল্লেখ করেননি, কিন্তু সত্যিই রয়েছে। প্রথম চারটি তুরি তো তুরি, কিন্তু শেষের তিনটি তুরি হল তিনটি হায়। প্রথম চারটি তুরি 2200 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টাইনের রবিবারের আইন প্রণয়নের কারণে পৌত্তলিক রোমের ওপর ঈশ্বরের বিচারকে উপস্থাপন করে, আর তুরির তিনটি হায় ইসলামকে উপস্থাপন করে। প্রথম দুইটি তুরির হায় ছিল 338 সালে পোপীয় রোম যে রবিবারের আইন প্রণয়ন করেছিল তার বিরুদ্ধে প্রদত্ত বিচার, আর তৃতীয় তুরির হায় অতি শীঘ্রই আসতে থাকা রবিবারের আইন সংকটের জন্য।
জোসেফ বেটস মিলারাইট সময়কালের তিনটি সমসাময়িক গির্জাকে বর্ণনা করতে শেষ তিনটি গির্জা সম্পর্কে অগ্রদূতদের ধারণাকে একটি একক প্রতীক হিসেবে ব্যবহার করেন। উক্ত অংশে যে সমস্ত গুরুত্বারোপ আছে তা বেটসই দিয়েছে।
সমস্ত দেশে প্রভু বলেন, সেখানে দুই ভাগ কেটে ফেলা হবে এবং মারা যাবে, কিন্তু তৃতীয়টি সেখানে অবশিষ্ট থাকবে। ঈশ্বর বলেন, তিনি তৃতীয় অংশকে আগুনের মধ্যে দিয়ে আনবেন এবং তাদের শোধন করবেন। তারা তাকে আহ্বান করবে এবং তিনি তাদের শুনবেন। তিনি বলবেন, এরা আমার প্রজা, এবং তারা বলবে, প্রভু আমার ঈশ্বর। প্রথম ভাগ সার্দিস, নামমাত্র গির্জা বা বাবিল। দ্বিতীয় ভাগ লাওদিকিয়া, নামমাত্র অ্যাডভেন্টিস্ট। তৃতীয় ভাগ ফিলাডেলফিয়া, পৃথিবীতে ঈশ্বরের একমাত্র সত্য গির্জা, কারণ তাদের ঈশ্বরের নগরে স্থানান্তরিত করা হবে। প্রকাশিত বাক্য 3:12, হিব্রু 12:22। যিশুর নামে আমি আবার তোমাদের অনুরোধ করছি, লাওদিকিয়দের কাছ থেকে সদম ও গোমরাহর মতোই পালিয়ে যেতে। তাদের শিক্ষাগুলো মিথ্যা ও প্রতারণামূলক এবং সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যায়। মৃত্যু, মৃত্যু, চিরন্তন মৃত্যু তাদের পিছু নিয়েছে। লুথের স্ত্রীর কথা স্মরণ কর। জোসেফ বেটস, রিভিউ অ্যান্ড হেরাল্ড, খণ্ড 1, নভেম্বর 1805।
মিলারাইট ইতিহাসে সার্দিস ছিল সেই গির্জা যার পরিচিতি ছিল জীবিত হিসেবে, কিন্তু তা মৃত ছিল।
আর সার্দিসের মণ্ডলীর দূতের কাছে লিখ, এই কথা বলেন তিনি যার কাছে ঈশ্বরের 7 আত্মা ও 7টি নক্ষত্র আছে, আমি তোমার কাজ জানি, তোমার খ্যাতি আছে যে তুমি জীবিত কিন্তু তুমি মৃত। প্রকাশিত বাক্য 3:8।
ঈশ্বরের লোকদের সর্বদা একটি নাম থাকে। এফেসুস থেকে পারগামোস পর্যন্ত ইতিহাসের সময় তাদের নাম ছিল খ্রিস্টান। পোপীয় শাসনকালে নাম ছিল মরুভূমিস্থ মণ্ডলী। সকালের তারা জন উইকলিফের আবির্ভাব থেকে নাম হল প্রোটেস্ট্যান্ট। অন্তিমকালের সময়ে 1698 সালে প্রোটেস্ট্যান্টরা ইতিমধ্যেই রোমান ক্যাথলিক গির্জার সঙ্গে পুনর্মিলনের পথে পা বাড়িয়েছিল। তখন দরকার ছিল কেবল এমন এক পরীক্ষা যা প্রকাশ করবে যে নিজেদের ঘোষিত নাম থাকা সত্ত্বেও তারা আর নির্বাচিত মণ্ডলী নয়। 1844 সালের বসন্তে তারা সেই পরীক্ষায় উপনীত হয় যা প্রকাশ করল যে তারা আর খ্রিস্টের চুক্তির নাম বহনকারী মণ্ডলী নয়। এলিয়াহর কাহিনী এ বিষয়ে একটি অত্যন্ত বিশদ দ্বিতীয় সাক্ষ্য দেয়। যখন তারা তাদের প্রকৃত চরিত্র প্রকাশ করল, প্রথমে মিলারাইটদের পক্ষে বোঝা কঠিন ছিল যে প্রোটেস্ট্যান্টরা প্রমাণ করে দিয়েছে তারা বাবিলনের কন্যারা হয়ে গেছে, কিন্তু মিলারাইটরা শেষ পর্যন্ত ঠিক সেটাই করল এবং দ্বিতীয় স্বর্গদূতের বার্তার পরিপূর্তিতে তারা সেই পতিত মণ্ডলীগুলো থেকে আত্মাদের বেরিয়ে আসতে আহ্বান জানানো শুরু করল। তারপর এমন এক পরীক্ষার প্রক্রিয়া এলো যা মিলারাইটদের নিজেদের চরিত্র প্রকাশ করতে বাধ্য করল। তারা কি ফিলাডেলফিয়ায় না লাওদিকীয়? ফিলাডেলফিয়ানরা খ্রিস্টকে অনুসরণ করে অতি পবিত্র স্থানে প্রবেশ করেছিল, আর যারা তা করতে অস্বীকার করেছিল সেই মিলারাইটরা লাওদিকীয়দের স্বভাব প্রকাশ করেছিল। অতএব আমরা দেখি যে একই ইতিহাসের সমসাময়িক হিসেবে তিনটি মণ্ডলীকে শনাক্ত করার ক্ষেত্রে বেটসের যুক্তির ভিত্তি এখানেই নিহিত। সেই ইতিহাসটি 10 কুমারীর দৃষ্টান্তের ভবিষ্যৎবাণীমূলক কাঠামোর মধ্যে পূরণ হয়েছিল, যা সম্পর্কে ঐশী অনুপ্রেরণা আমাদের জানায় যে তা অক্ষরে অক্ষরে পূরণ হয়েছে
এবং হবে।
মথি ২৫-এর দশ কুমারীর উপমা অ্যাডভেন্টিস্ট জনগণের অভিজ্ঞতাকেও চিত্রিত করে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৩৯৩। আমাকে প্রায়ই দশ কুমারীর উপমার কথা মনে করিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে পাঁচজন জ্ঞানী ছিলেন আর পাঁচজন মূর্খ। এই উপমাটি অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে এবং হবে, কারণ এ সময়ের জন্য এর বিশেষ প্রয়োগ রয়েছে এবং তৃতীয় স্বর্গদূতের বার্তার মতোই এটি পূর্ণ হয়েছে এবং সময়ের শেষ পর্যন্ত বর্তমান সত্য হিসেবে অব্যাহত থাকবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ১৯ আগস্ট ১৮৯০।
শেষ তিনটি গির্জার মধ্যে মিলারাইট আন্দোলনের বাইরে যারা আছে তারা সার্দিস দ্বারা, আর আন্দোলনের ভেতরে যারা আছে তারা ফিলাডেলফিয়া বা লাওদিকিয়া দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। ওই তিনটি গির্জা প্রকাশিত বাক্যের তৃতীয় অধ্যায়ে চিহ্নিত আর প্রথম চারটি গির্জা দ্বিতীয় অধ্যায়ে। অতএব সিস্টার হোয়াইট যখন প্রকাশিত বাক্যের তৃতীয় অধ্যায়ের ইতিহাসের কথা উল্লেখ করেন, তখন তিনি ঠিক সেই একই গির্জাগুলোকেই চিহ্নিত করছেন যেগুলো জোসেফ বেটস সদ্য চিহ্নিত করেছেন।
ওহ, কি বর্ণনা! কত লোক যে এই ভয়াবহ অবস্থায় রয়েছে! আমি আন্তরিকভাবে প্রত্যেক প্রচারককে প্রকাশিত বাক্যের তৃতীয় অধ্যায়টি অধ্যবসায়ের সঙ্গে অধ্যয়ন করতে অনুরোধ করি, কারণ তাতে শেষ দিনগুলিতে বিদ্যমান বিষয়গুলোর অবস্থা চিত্রিত হয়েছে। এই অধ্যায়ের প্রতিটি পদ মনোযোগ সহকারে অধ্যয়ন করুন, কারণ এই কথাগুলোর মাধ্যমে যীশু আপনার সঙ্গে কথা বলছেন। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, ১৮, ১৯।
মিলারাইট ইতিহাসের তিনটি সমসাময়িক গির্জা অ্যাডভেন্টিজমের শেষ পর্যায়ে পুনরাবৃত্ত হয়। জোসেফ বেটস মিলারাইট সময়কালের গতি প্রকৃতি চিহ্নিত করছিলেন এবং সার্দিসকে বাবিলনের কন্যারা হিসেবে চিহ্নিত করেছিলেন, যারা দ্বিতীয় স্বর্গদূতের বার্তার লক্ষ্য শ্রোতা ছিল। তিনি ২৪ অক্টোবর ১৮৯৪ খ্রিস্টকে অনুসরণ করে অতি পবিত্র স্থানে প্রবেশ করা ক্ষুদ্র পালের সঙ্গে পবিত্র স্থান থেকে সরে যেতে অস্বীকারকারীদের মধ্যকার সংগ্রামের কথা তুলে ধরছিলেন। তিনি লাওদিকিয়াবাসীদের তারা যে অন্ধকার গ্রহণ করেছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে আহ্বান জানানোর চেষ্টা করছিলেন, এবং তাদের লাওদিকিয়ান অন্ধত্বের অন্তত একটি অংশের কারণ ছিল এই যে উইলিয়াম মিলার লাওদিকিয়ান আন্দোলনে নেতৃত্ব স্থানীয় অবস্থান গ্রহণ করেছিলেন। ফিলাডেলফিয়ার প্রতি বার্তাতেও এই একই সংগ্রাম চিহ্নিত করা হয়েছে।
দেখ, শয়তানের সমাবেশের যারা বলে যে তারা ইহুদি, অথচ নয়, বরং মিথ্যাবাদী, দেখ, তাদের আমি এমন করব যে তারা এসে তোমার পায়ের সামনে নত হয়ে উপাসনা করবে এবং জানবে যে আমি তোমাকে ভালোবেসেছি। প্রকাশিত বাক্য ৩:৯।
একটি ধর্মীয় সংকট সর্বদা উপাসকদের দুটি শ্রেণী সৃষ্টি করে, যেমনটি মহা হতাশার সময় হয়েছিল। তারা রোমে ফিরে গিয়ে আনুষ্ঠানিকভাবে রোমের কন্যা হয়ে ওঠায় প্রোটেস্ট্যান্টবাদের চাদরটি সদ্য সার্দিসের কাছ থেকে তুলে নেওয়া হয়েছিল। তারপর সেই চাদরটি মিলারীয় অ্যাডভেন্টবাদ ধারণ করেছিল। তবে অচিরেই একটি পরীক্ষা এমন দুটি শ্রেণী সৃষ্টি করবে যারা নিজেদের ছোট পাল বলে দাবি করবে, একটি সত্যিকারের পাল এবং একটি ছদ্ম পাল। বেটস সেই ছোট পালের প্রতিনিধিত্ব করেছিলেন যারা খ্রিস্টকে অনুসরণ করে অতি পবিত্র স্থানে প্রবেশ করেছিল। তার সংগ্রাম ছিল লাওদিকীয়দের সঙ্গে যারা নিজেদের ছোট পাল বলে দাবি করত। একজন ফিলাডেলফিয় হিসেবে বেটসের সংগ্রাম ছিল শয়তানের সভাগৃহের সঙ্গে, এমন একদল লোক যারা নিজেদের ঈশ্বরের জনগণ বলে দাবি করত কিন্তু মিথ্যা বলত এবং জিহুদি ছিল না।
যখন দৃষ্টান্তটি অ্যাডভেন্টবাদের সমাপ্তিতে শেষবারের মতো পূরণ হবে, তখন একটি নির্বাচিত চুক্তির জাতি থাকবে যাদের ১৯৯৯ সালে শেষ সময়ে উপেক্ষা করা হয়েছিল, যেমন খ্রিস্টের জন্মকালে ইহুদি নেতৃত্বকে উপেক্ষা করা হয়েছিল, যা ওই ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসে শেষ সময়কে প্রতিনিধিত্ব করে। খ্রিস্টের ইতিহাস যখন জিরুসালেমে তার বিজয়ী প্রবেশের ঘটনায় পৌঁছাল, তখন মিলারাইট যুগের মধ্যরাত্রির আহ্বানের ইতিহাসটি প্রতিকায়িত হয়েছিল। ঈশ্বর প্রেরণা বারবার ক্রুশের মাইলফলককে ১৮৯৪ সালের মহা হতাশার সঙ্গে মিলিয়ে দেখায়। জিহুদা খ্রিস্টের ইতিহাসের লাওদিকীয়দের প্রতিনিধিত্ব করে, আর প্রেরিতরা ছিলেন ফিলাডেলফিয়রা। ক্রুশের পরবর্তী ৩.৫ বছর ধরে বেটস দ্বারা প্রতিনিধিত্ব করা ফিলাডেলফিয়রা একটি পতিত গির্জা থেকে, যা শিষ্য জিহুদা ইস্কারিয়তের দ্বারা প্রতিকায়িত, লাওদিকীয়দের বেরিয়ে আসতে আহ্বান জানানোর চেষ্টা করেছিলেন।
১৯৭৯ সালে পূর্বে নির্বাচিত চুক্তির জনগণ উন্মোচিত আলোকে প্রত্যাখ্যান করেছিল এবং তারা উপেক্ষিত হয়েছিল। ১৮ জুলাই ২০০২ সে যখন প্রথম হতাশা এল,
তখন যারা আগে একই আন্দোলনের অংশ বলে মনে হতো তাদের মধ্যে পরীক্ষার প্রক্রিয়া শুরু হল। তবুষ্টি শ্রেণী লাওদিকিয়োয়, আরেকটি শ্রেণী ফিলাডেলফিয়। যেমন ক্রুশের পূর্বে খ্রিস্টকে বিশ্বাসঘাতকতা করতে জিহুদা সানহেদ্রিনের সঙ্গে তিনবার চুক্তিবদ্ধ হয়েছিল, তেমনি 2001 সালের একাবুর সেপ্টেম্বরের পরের ইতিহাসে লাওদিকীয়রা তওবা করার তিনটি সুযোগই নষ্ট করে ফেলবে। শীঘ্র আগত রবিবারের আইনের সময় গাছ থেকে ঝুলে থাকা জিহুদার মতোই নিশ্চিতভাবে প্রকাশ পাবে যে লাওদিকীয়রা ফিলাডেলফিয়দের থেকে পৃথক। ফসল কাটার সময়েই আগাছা গম থেকে পৃথক করা হয়। আমরা দ্রুতই সেই ফসল কাটার সময়ের দিকে এগোচ্ছি।
এই সত্যগুলো কেবল তখনই স্বীকৃত হয় যখন এবং যদি আমরা এটা বুঝতে রাজি হই যে সত্যকে উদ্ঘাটন ও প্রতিষ্ঠা করতে সক্ষম একমাত্র বাইবেলীয় পদ্ধতি হল ঐতিহাসিকতাবাদ। সত্য পদ্ধতি প্রেটেরিজম, ফিউচারিজম, ডিসপেন্সেশনালিজম, ওয়োকইজম, ব্যাকরণগত বা ঐতিহাসিক বিশেষজ্ঞতা কিংবা বহু শয়তানি নকলের কোনো বৈচিত্র্য, এগুলোর কোনোটিই নয়। একটি বহুল পরিচিত উক্তি আছে যা সপ্তদশ শতকের দার্শনিক জ্যা জাক রুশোর বলে মানা হয়। তা নানাভাবে পুনরুক্ত হয়েছে, কিন্তু ভাবের সারমর্ম হল ভুলের শিকড় অনেক কিন্তু সত্যের মাত্র একটি। সত্য হলেন আলফা ও ওমেগা, যিনি শুষ্ক ভূমি থেকে বের হওয়া এক শিকড়ের মতো।
তেমনই বাইবেলের ক্ষেত্রেও তার কৃপার ঐশ্বর্যের ধনভাণ্ডার, এর সত্যগুলোর মহিমা যেগুলো আকাশসম উচ্চ এবং অনন্তকে পরিবেষ্টন করে অনুধাবিত হয় না। মানবজাতির বৃহৎ অংশের কাছে খ্রিস্ট স্বয়ং শুষ্ক ভূমি থেকে বের হওয়া একটি মূলের ন্যায়, এবং তারা তার মধ্যে এমন কোনো সৌন্দর্য দেখে না যে তারা তাকে আকাঙ্ক্ষা করবে। যিশাইয় 54:2। যখন যিশু মানুষের মধ্যে ছিলেন মানবতায় ঈশ্বরের প্রকাশ, তখন শাস্ত্রজ্ঞ ও ফারিসিরা তাকে বলেছিল, তুমি তো একজন সমরীয় এবং তোমার মধ্যে একটি দুষ্টাত্মা আছে, যোহন 8:48। এমনকি তার শিষ্যরাও তাদের হৃদয়ের স্বার্থপরতায় এতটাই অন্ধ ছিল যে যিনি তাদের কাছে পিতার প্রেম প্রকাশ করতে এসেছিলেন তাকে বুঝতে তারা মন্থর ছিল। এই কারণেই যিশু মানুষের মাঝখানে থেকেও নিঃসঙ্গভাবে চলাফেরা করতেন। তাকে সম্পূর্ণরূপে বোঝা গিয়েছিল কেবল স্বর্গেই, আশীর্বাদের পর্বত থেকে ভাবনা 25:20।
আমরা বর্তমানে যে সত্যগুলো ভাগ করছি সেগুলোকে এই প্রেক্ষাপটে স্বীকার করতে হবে যে ইতিহাস জুড়ে সত্যের বিকাশ প্রগতিশীল, এবং আরও গুরুত্বপূর্ণভাবে সত্য সম্পর্কে আমাদের বোঝাপড়াকে আলফা ও ওমেগার প্রেক্ষাপটে, যে প্রেক্ষাপটে যিশু কোনো বিষয়ের শেষকে তার শুরুর সঙ্গে সম্পর্কিত করেন, স্থাপন করতে হবে।
চতুর্থ গির্জা হল থিয়াতিরা, এবং এটি সেই সময়কালকে প্রতিনিধিত্ব করে যখন পোপতন্ত্র বাইবেলীয় ভবিষ্যৎবাণীর পঞ্চম রাজ্য হিসেবে শাসন করেছিল। এটাই সেই সময় যখন অরণ্যের গির্জা বন্দী দশায় ছিল। আত্মিক বাবিলনের হাতে আত্মিক ইসরায়েলের 1260 বছরের বন্দীদশা আক্ষরিক বাবিলনে আক্ষরিক ইসরায়েলের 70 বছরের বন্দীদশা দ্বারা প্রতিকায়িত হয়েছিল।
আজ ঈশ্বরের মণ্ডলী পথভ্রষ্ট মানবজাতির পরিত্রাণের জন্য ঈশ্বরীয় পরিকল্পনাকে পরিপূর্ণতায় পৌঁছানো পর্যন্ত এগিয়ে নিতে মুক্ত। বহু শতাব্দী ধরে ঈশ্বরের লোকেরা তাদের স্বাধীনতার ওপর সীমাবদ্ধতা ভোগ করেছে। সুষমাচারকে তার বিশুদ্ধতায় প্রচার করা নিষিদ্ধ ছিল, এবং যারা মানুষের আদেশ অমান্য করার সাহস করত তাদের ওপর সবচেয়ে কঠোর শাস্তি আরোপ করা হতো। এর পরিণতিতে প্রভুর মহান নৈতিক দ্রাক্ষাক্ষেত্র প্রায় সম্পূর্ণ খালি পড়েছিল। লোকেরা ঈশ্বরের বাক্যের আলোর থেকে বঞ্চিত করা হয়েছিল। ভ্রান্তি ও কুসংস্কারের অন্ধকার সত্য ধর্মের জ্ঞানকে মুছে ফেলার হুমকি দিয়েছিল। পৃথিবীতে ঈশ্বরের মণ্ডলী এই দীর্ঘ অবিরাম নির্যাতনের সময়ে যতটা সত্যিই বন্দিত্বে ছিল, ঠিক তেমনই নির্বাসনের সময়ে বাবিলনে ইসরায়েলের সন্তানরা বন্দী ছিল। ভবিষ্যৎ দক্তাগণ ও রাজাগণ, খাটিচব্দ।
বাবিলনে 70 বছরের বন্দী দশা থিয়াতিরার কলিশিয়া দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। থিয়াতিরার কলিশিয়া হল সেই ফল যার কারণের প্রতিনিধিত্ব করে পারগামোস। পারগামোসের প্রতীক হল সেই সম্রাট কনস্টান্টাইন, যিনি মূর্তিপূজাকে খ্রিস্টধর্মের সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন। তার মূর্তিপূজার প্রতীক ছিল সূর্যপূজা। থিয়াতিরা সময়ের সেই 70 বছরের বন্দী দশায় প্রাচীন ইসরায়েলের পড়ার বাইবেলীয় কারণ ছিল এই যে তাদের রাজারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে প্রত্যক্ষ বিদ্রোহ করে চারপাশের মূর্তিপূজক জাতিগুলোর সঙ্গে সম্পর্ক ও জোট গড়ে তুলেছিল।
ঈশ্বর বারবার ইসরায়েলকে সতর্ক করেছিলেন যেন তারা চারপাশের মূর্তিপূজক জাতিগুলোর সঙ্গে মিশে না যায়। দশ আজ্ঞা, যার রক্ষক হওয়ার কথা ছিল প্রাচীন ইসরায়েল, সরাসরি মূর্তিপূজাকে নিষিদ্ধ করে। হোরেবের গুহায় যখন প্রভু মসির সামনে দিয়ে অতিক্রম করে নিজের চরিত্র প্রকাশ করেছিলেন, তখন তিনি আমরা যে সতর্কবাণীর কথা বলছি তা দুবার উল্লেখ করেছিলেন।
তিনি বললেন, দেখ, আমি এক চুক্তি স্থাপন করছি, তোমার সমগ্র প্রজার সামনে আমি এমন আশ্চর্য কাজ করব যেমন সমগ্র পৃথিবীতে বা কোনো জাতির মধ্যে কখনো করা হয়নি, এবং যেসব লোকদের মধ্যে তুমি আছো তাদের সবাই প্রভুর কাজ দেখবে, কারণ আমি তোমার সঙ্গে যে কাজ করব তা ভয়ঙ্কর। আজ আমি তোমাকে যা আদেশ করছি তা সতর্কতার সঙ্গে পালন করো। দেখ, আমি তোমার সামনে থেকে আমোরীয়, কানানীয়, হিত্তীয়, পেরিজ্জীয়, হিব্বীয় ও জেবুসীয়দের তাড়িয়ে দেব। তুমি সাবধানে থেকো, যে দেশে তুমি যাচ্ছ সেই দেশের অধিবাসীদের সঙ্গে যেন চুক্তি না কর, তা না হলে তা তোমার মধ্যে ফাঁদ হয়ে উঠবে। কিন্তু তোমরা তাদের বেদিগুলো ধ্বংস করবে, তাদের মূর্তিগুলো ভেঙে ফেলবে এবং তাদের উপবনগুলো কেটে ফেলবে, কারণ তুমি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, কারণ প্রভু, যার নাম ঈর্ষান্বিত, তিনি ঈর্ষান্বিত ঈশ্বর। যেন তুমি দেশের অধিবাসীদের সঙ্গে চুক্তি না কর, তারা তাদের দেবতাদের পিছনে ব্যভিচার করে এবং তাদের দেবতাদের উদ্দেশ্যে বলি দেয়, তখন তাদের কেউ তোমাকে আমন্ত্রণ করলে তুমি তার বলি থেকে খেয়ে ফেলবে, আর তুমি তোমার পুত্রদের জন্য তাদের কন্যাদের গ্রহণ করবে, এবং তাদের কন্যারা তাদের দেবতাদের পিছনে ব্যভিচার করে তোমার পুত্রদেরও তাদের দেবতাদের পিছনে ব্যভিচার করাবে। নির্গমন ৩৪:১০-১৬।
শুধু এই অংশেই ঈশ্বর প্রাচীন ইসরায়েলকে দুবার সতর্ক করেছিলেন এবং আশপাশের মূর্তিপূজক জাতিগুলোর সঙ্গে কোনো চুক্তি না করতে প্রাচীন ইসরায়েলকে দেওয়া আদেশের আরও অনেক বাইবেলিক সাক্ষ্য রয়েছে। ওই আপোষগুলো শুরু হয়েছিল ঈশ্বর ও তার শাসনকে প্রাচীন ইসরায়েলের প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে, যখন তারা রাজা চাইল, ঈশ্বর তাদেরকে রাজা রাখতে অনুমতি দিলেন, এবং সেই সময় থেকে অধিকাংশ রাজা, আর নিঃসন্দেহে উত্তরের ১০টি গোত্রের প্রত্যেক রাজাই ওই আদেশটিকে উপেক্ষা করেছিল। ইসরায়েল যেন আশপাশের মূর্তিপূজক জাতিগুলোর থেকে আলাদা ও স্বতন্ত্র থাকে, এই নীতিটি প্রত্যাখ্যাত হয়েছিল, এবং পরবর্তীতে কনস্ট্যান্টিন যে আপোষের প্রতীক হয়ে ওঠেন তা দ্বারা সেটি চিত্রিত হয়। পারগামোস এবং কনস্ট্যান্টিন ঈশ্বরের মণ্ডলীতে মূর্তিপূজা প্রবেশ করানো ইসরায়েলের রাজাদের বিদ্রোহকে নির্দেশ করে। রাজা শৌলের সঙ্গে যে অধপতন শুরু হয়েছিল তা খ্রিস্টীয় মণ্ডলীর সেই অধপতনের প্রতীক, যা আধ্যাত্মিক বাবিলে বন্দিদশায় গিয়ে শেষ হয়েছিল। রাজা শৌল থেকে শুরু করে বাবিলে বন্দিদশা পর্যন্ত যে পবিত্র ইতিহাস তা পারগামোস মণ্ডলীর দ্বারা প্রতিকায়িত। এর পরবর্তী ৭০ বছরের বন্দিদশা ছিল থাইয়াতিরা মণ্ডলী।
এফেসুস সেই মণ্ডলীকে প্রতিনিধিত্ব করে যা প্রতিশ্রুত দেশ জয় করতে অগ্রসর হয়। এফেসুস মুসার যুগ এবং মিশরের দাসত্ব থেকে ইসরায়েলের মুক্তিকে প্রতিনিধিত্ব করে।
বাইবেল তার ধনরত্নসমূহ এই শেষ প্রজন্মের জন্য সঞ্চিত করে একত্রে বাঁধা রেখেছে। পুরাতন নিয়মের ইতিহাসের সকল মহান ঘটনা ও গুরুগম্ভীর কার্যক্রম অতীতে পুনরাবৃত্ত হয়েছে, এবং এই শেষ দিনগুলোতে কলিসিয়ায় এখনও পুনরাবৃত্ত হচ্ছে। নির্বাচিত বার্তা, খণ্ড ৩, ৩৮৩, নবুরী।
মিশর থেকে উদ্ধারের ঘটনায় যে ইতিহাস প্রতিফলিত হয়েছে তা অন্তিম দিনগুলোতেও পুনরাবৃত্ত হয়, তাই তা মিলারাইট ইতিহাসেও পুনরাবৃত্ত হয়েছিল। এ কারণেই সিস্টার হোয়াইট মিলারাইট ইতিহাস ব্যাখ্যা করতে বারবার সেই ইতিহাসের উল্লেখ করেন। তিনি ১৮৪৪ সালের মহানিরাশার সঙ্গে লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে থাকা ইসরায়েলীয়দের নিরাশার সাদৃশ্য টানেন, যখন পেছন থেকে ফিরাউনের বাহিনী তাদের দিকে এগিয়ে আসছিল। তিনি মিশর থেকে উদ্ধারের ইতিহাসকে খ্রিস্টের সময়ের সঙ্গেও সামঞ্জস্য করেন। সুতরাং ক্রুশের সময় শিষ্যদের যে নিরাশা তা লোহিত সাগরের নিরাশা দ্বারা প্রতিকায়িত হয়েছিল, যা আবার ১৮৪৪ সালের মহানিরাশাকেও প্রতিকায়িত করেছিল। ক্রুশের নিরাশা এফেসোসের মণ্ডলীর সূচনাকে প্রতিনিধিত্ব করেছিল। প্রাচীন ইসরায়েলের শুরুতে অর্থাৎ মসির সময়কাল এফেসোসের মণ্ডলীর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, এবং সেটি খ্রিস্টের সময় আধুনিক ইসরায়েলের সূচনাকেও প্রতিকায়িত করে। উভয় ইতিহাসই এফেসোসের মণ্ডলীর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে।
আমরা এখানে যে সত্যগুলো চিহ্নিত করছি সেগুলো বহু বছর ধরে ফিউচার ফর আমেরিকা প্রকাশ্যে উপস্থাপন করেছে, তাই আমি কেবল একটি সারসংক্ষেপ দিচ্ছি।
খ্রিস্টের ইতিহাসে আমরা নতুন চুক্তিবদ্ধ জাতির সূচনা দেখি, যাদের উত্থান ঘটছে যখন পূর্বতন চুক্তির নির্বাচিত জাতিকে পিছনে ফেলে দেওয়া হচ্ছে। খ্রিস্টের ইতিহাস প্রাচীন ইসরায়েলের সমাপ্তি এবং প্রাচীন ইসরায়েলের সূচনায়, অর্থাৎ মিশর থেকে মুক্তির ইতিহাসে, সেখানে এক পূর্বে নির্বাচিত চুক্তিবদ্ধ জাতি ছিল যাদের পাশ কাটিয়ে একটি নতুন চুক্তিবদ্ধ জাতি বেছে নেওয়া হয়েছিল।
খ্রিস্টের ইতিহাসে পূর্বতন নির্বাচিত জাতি জিরুসালেমের ধ্বংসের সঙ্গে খ্রিস্টাব্দ 17 সালে তাদের চূড়ান্ত পরিসমাপ্তিতে পৌঁছায়। শুরুতে মসির সময়ে পূর্বতন নির্বাচিত জাতি 40 বছরের সময়কালে মরুভূমিতে নিঃশেষ হয়ে গিয়েছিল এবং যিহোশুয়া ও কালেব নতুন নির্বাচিত জাতির প্রতিনিধি হয়ে ওঠেন, যাদের নিয়তি ছিল প্রতিশ্রুত দেশে সেই বার্তা বহন করা, যেমন এফেসীয় গির্জার যুগের প্রেরিতরা সুসমাচার সারা বিশ্বে পৌঁছে দিয়েছিলেন।
প্রাচীন ইসরায়েলের সূচনা ও সমাপ্তি এবং আধুনিক ইসরায়েলের সূচনাও একটি পূর্বতন মনোনীত জাতি থেকে একটি নতুন মনোনীত জাতিতে রূপান্তরকে চিহ্নিত করে। দুই বা তিন সাক্ষ্যের সাক্ষ্যে কোনো বিষয় স্থাপিত হয় এবং এই তিন প্রকার সাক্ষ্যের প্রতিটি পূর্বতন মনোনীত জাতির বিবাহ বিচ্ছেদকে চিহ্নিত করে, আর এই সাক্ষ্যগুলোর ওপর রয়েছে আলফা ও ওমেগার সাক্ষর, তিনি যিনি আদি থেকেই অন্ত ঘোষণা করেন। ঈশ্বর যখন 144,000-এর সঙ্গে চুক্তিবদ্ধ হবেন, তখন একটি পূর্বতন মনোনীত জাতি উপেক্ষিত হবে। ঈশ্বর বিভ্রান্তির প্রণেতা নন, তিনি কখনও পরিবর্তিত হন না এবং তার বাক্য কখনও ব্যর্থ হয় না।
মিশর থেকে মুক্তি এবং যিহোশুয়ের মাধ্যমে ঈশ্বরের সাধিত বিজয়সমূহ এফেসুসের কলিসিয়া দ্বারা প্রতিকায়িত হয়েছে, কিন্তু এফেসুসের প্রথম প্রেম হারানো ছিল অবশ্যম্ভাবী। যিহোশুয়া পরলোক গমন করার পর আরেকটি প্রজন্ম উঠে এল যা স্মির্না দ্বারা প্রতিনিধিত্বকৃত সময়কালকে সূচিত করল। প্রতিশ্রুত দেশ শত্রুমুক্ত করার যিহোশুয়ের আশ্চর্য কাজ কখনও সম্পূর্ণরূপে সম্পন্ন হয়নি, কারণ লোকেরা নিজেদের নিয়ে সন্তুষ্ট হয়ে পড়েছিল এবং ঈশ্বর যিহোশুয়াকে যে কাজ দিয়েছিলেন তা তারা পরিত্যাগ করেছিল। তারা তাদের প্রথম প্রেম হারিয়েছিল। সেই সময়কাল অব্যাহত ছিল যতক্ষণ না ইসরায়েল ঈশ্বরকে প্রত্যাখ্যান করল এবং সমুয়েল রাজা শাউলকে অভিষেক করলেন। এর ফলে পারগামোসের কলিসিয়ার সূচনা হল।
বার্তাটি দ্বিতীয় ও তৃতীয় শতকে এশিয়া মাইনরের স্মির্ণা নামের এক গির্জায় এবং একইভাবে সমগ্র খ্রিস্টীয় গির্জায়ও পৌঁছেছিল। সেটি ছিল এমন এক সময় যখন পৌত্তলিকতা বিশ্বে আধিপত্যের জন্য তার শেষ লড়াই চালাচ্ছিল। খ্রিস্টধর্ম আশ্চর্য দ্রুততায় ছড়িয়ে পড়েছিল, এমনকি তা সারা বিশ্বজুড়ে পরিচিত হয়ে উঠেছিল। কেউ কেউ হৃদয়ের রূপান্তরের কারণে খ্রিস্টের বিশ্বাস গ্রহণ করেছিল, অন্যেরা উপস্থাপিত যুক্তির জোরে, আবার অনেকে দেখেছিল যে পৌত্তলিকতার পক্ষ ম্লান হয়ে আসছে এবং ব্যবহারিক কারণে তারা সেই পক্ষে গিয়েছিল যা জয়ের প্রতিশ্রুতি দিচ্ছিল। এসব পরিস্থিতি গির্জার আধ্যাত্মিকতাকে দুর্বল করেছিল। প্রেরিতিক গির্জার বৈশিষ্ট্য ছিল যে ভবিষ্যৎবাণীর আত্মা তা ধীরে ধীরে হারিয়ে গিয়েছিল। এটি এমন এক দান যা যাকে অর্পিত হয় সেই গির্জাকে বিশ্বাসের ঐক্যে নিয়ে আসে। যখন আর সত্য নবীরা রইল না, মিথ্যা শিক্ষা দ্রুত ছড়িয়ে পড়ল, গ্রিকদের দর্শন শাস্ত্রের ভুল ব্যাখ্যার দিকে নিয়ে গেল এবং প্রাচীন ফারিসিদের আত্মধার্মিকতা, যা খ্রিস্ট প্রায় নিন্দা করেছিলেন, আবার গির্জার মাঝে দেখা দিল। কনস্ট্যান্টাইনের রাজ্যত্বের পূর্ববর্তী দুই শতকে সেই অকল্যাণগুলোর ভিত্তি রচিত হয়েছিল যেগুলো পরবর্তী দুই শতকে পূর্ণরূপে বিকশিত হয়। এই সময়ে রোমান সাম্রাজ্যের বহু অঞ্চলে শহীদত্ব জনপ্রিয় হয়ে উঠেছিল। যতই অদ্ভুত শোনাক না কেন, তবু এটি সত্য, এটি খ্রিস্টান ও পৌত্তলিকদের মধ্যে বিদ্যমান সম্পর্কেরই ফল ছিল। রোমান বিশ্বে সকল জাতির ধর্মকে সম্মান করা হতো, কিন্তু খ্রিস্টানরা কোনো জাতি ছিল না, তারা ছিল অবজ্ঞাত এক জাতির কেবল একটি সম্প্রদায় মাত্র। সুতরাং যখন তারা সকল শ্রেণীর মানুষের ধর্মের নিন্দা করতে নিরন্তর থাকত, যখন তারা গোপন সভা করত এবং তাদের নিকটতম আত্মীয় স্বজন ও সবচেয়ে অন্তরঙ্গ বন্ধুদের রীতিনীতি ও অনুশীলন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, তখন তারা পৌত্তলিক কর্তৃপক্ষের সন্দেহের এবং প্রায়ই নির্যাতনের লক্ষ্যবস্তুতে পরিণত হতো। প্রায়ই শাসকদের মনে কোনো বিরোধভাব না থাকলেও তারা নিজেদের ওপরই নির্যাতন ডেকে আনত। এই মনোভাবের উদাহরণ হিসেবে ইতিহাস কার্থেজের বিশপ সিপ্রিয়ানের মৃত্যুদণ্ড কার্যকরের বিস্তারিত বিবরণ দেয়। তার রায় পরে শোনানো হলে শুনতে থাকা খ্রিস্টানদের জনতার মধ্য থেকে এক সমবেত ধ্বনি উঠল, আমরা তার সঙ্গে মরব। যে মানসিকতা নিয়ে বহু ঘোষিত খ্রিস্টান মৃত্যুবরণ করেছিলেন এবং এমনকি অকারণে সরকারের শত্রুতা উস্কে দিয়েছিলেন, সম্ভবত 300 খ্রিস্টাব্দে সম্রাট ডায়োক্লেশিয়ান ও তার সহকারী গ্যালেরিয়াস কর্তৃক উৎপীড়নের ফরমান জারি হওয়ার পেছনে তারই বড় ভূমিকা ছিল। ফরমানটি ছিল সর্বজনীন প্রকৃতির এবং তা 10 বছর ধরে কম বেশি কঠোরতার সঙ্গে কার্যকর করা হয়েছিল। স্টিভেন হ্যাস্কেল, দ্য স্টোরি অফ দ্য সিয়ার অফ প্যাটমোস, 5 করর।
যদিও স্মির্না সেই দুইটি গির্জার একটি যারা প্রভুর কাছ থেকে কোনো ভর্ৎসনা পায়নি, তবু ইতিহাস সাক্ষ্য দেয় যে সেই সময়ে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে এমনও ছিলেন যাদের প্রেরণা ঈশ্বরীয় নয় বরং মানবীয় তাড়নার ওপর ভিত্তি করেছিল। বিচারকগণের পুস্তকটি যিহোশুয়ার মৃত্যুর উল্লেখ দিয়ে শুরু হয় এবং এতে এমন একটি পদ রয়েছে যা বইটিতে 2 বার পুনরাবৃত্ত হয়েছে, যা বিচারকগণের ইতিহাসকে সংজ্ঞায়িত করে। পদটি 2বার উদ্ধৃত হয়েছে বইটির শেষ পদে। বইটির প্রথম পদ যিহোশুয়ার যুগের অবসান নির্দেশ করে আর শেষ পদটি সেই ইতিহাসের সারসংক্ষেপ উপস্থাপন করে।
যিহোশুয়ের মৃত্যুর পরে ইসরায়েলের সন্তানেরা প্রভুকে জিজ্ঞাসা করে বলল, কানানীয়দের বিরুদ্ধে আমাদের হয়ে প্রথমে যুদ্ধ করতে কে উঠবে? সেই দিনগুলোতে ইসরায়েলে কোনো রাজা ছিল না, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজের চোখে যা ঠিক মনে করত তাই করত। সেই দিনগুলোতে ইসরায়েলে কোনো রাজা ছিল না, প্রত্যেক ব্যক্তি নিজের চোখে যা ঠিক মনে করত তাই করত। বিচারকগণ 1 করি 10:2-25।
স্মির্নার ইতিহাসে শুরু থেকে শেষ পর্যন্ত যেমন নিজের ইচ্ছাই ছিল প্রধান বিষয়, তাদের কোনো রাজা ছিল না বলে তারা যা করতে চাইত তাই করার সিদ্ধান্ত নিয়েছিল। দিক নির্দেশনার এই অভাব, যা সক্রিয় ভবিষ্যৎবাণীর আত্মার অনুপস্থিতি দ্বারা প্রতিরূপিত, স্মির্নার ইতিহাসে হ্যাস্কেল এভাবেই চিহ্নিত করেছিলেন। উভয় ইতিহাসেই দিক নির্দেশনার অভাব মানুষকে নিজের প্রেরণার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সুযোগ করে দিয়েছিল। এফেসুস মিশর থেকে মুক্তিকে প্রতিনিধিত্ব করে। বিচারকদের পুস্তকে লিপিবদ্ধ ইতিহাস স্মির্নার মণ্ডলী দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। রাজা শৌল থেকে বাবিলীয় বন্দিদশা পর্যন্ত সময়কাল পার্গামোস মণ্ডলী দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে আর বাবিলে বন্দিত্ব থিয়াতিরা মণ্ডলী দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে।
অগ্রদূতরা যে প্রপঞ্চটি চিহ্নিত করেছেন তার সঙ্গে সঙ্গতি রেখে গির্জা, সিলমোহর ও তুরিসমূহে 4 ও 3-এর একটি বিভাজন রয়েছে এবং প্রাচীন ইসরায়েলের ইতিহাসে প্রথম 4টি গির্জা মিশরীয় বন্দিদশা দিয়ে শুরু হয়ে বাবিলীয় বন্দিদশায় শেষ হয়, কারণ আলফা ও ওমেগা সর্বদা শেষকে শুরুর সঙ্গে চিহ্নিত করেন। আধুনিক ইসরায়েলের ইতিহাসে প্রথম 4টি গির্জা ইহুদিদের রোমান কর্তৃত্বের অধীন হওয়া দিয়ে শুরু হয় এবং ওই 4টি গির্জা আধ্যাত্মিক ইহুদিদের আধ্যাত্মিক রোমের অধীনে 1260 বছরের বর্ষতার মধ্যে শেষ হয়।
থিয়াতিরার পর এসেছে সার্দিস।
থিয়াতিরা দ্বারা প্রতিকায়িত বাবিলনের বন্দিত্ব থেকে তারা বেরিয়ে আসার সময়ই এর শুরু। সার্দিস সেই গির্জা যার নামে বলা হতো তারা জীবিত, কিন্তু তারা জীবিত ছিল না। তাদের জীবিত থাকার দাবি ছিল মিথ্যা। আশ্চর্যের বিষয়, 7টি গির্জার মধ্যে কেবল সার্দিস শব্দটির কোনো সংজ্ঞা নেই। ইতিহাস ও পদসমূহের প্রেক্ষাপটে সার্দিসের জন্য সংজ্ঞা আরোপ করা হয়েছে বটে, কিন্তু নামটির কোনো ব্যুৎপত্তিগত সংজ্ঞা নেই। এর একটি নাম আছে, তবু নেইও।
কিন্তু দ্বিতীয় মন্দির বৈভবে প্রথমটির সমকক্ষ ছিল না এবং প্রথম মন্দিরের সঙ্গে যুক্ত ঈশ্বরীয় উপস্থিতির দৃশ্যমান নিদর্শন দ্বারা এটিও পবিত্র হয়নি। এর উৎসর্গের সময় কোনো অতিপ্রাকৃত শক্তির প্রকাশ ঘটেনি। নবনির্মিত পবিত্র স্থান পূর্ণ করতে গৌরবের কোনো মেঘ দেখা যায়নি। এর বেদির ওপর উৎসর্গকে দগ্ধ করতে স্বর্গ থেকে কোনো আগুন অবতীর্ণ হয়নি। অতি পবিত্র স্থানে কিরুবদের মাঝখানে আর শেখিনা অবস্থান করত না। সেখানে চুক্তির সিন্দুক, কৃপাসিংহাসন এবং সাক্ষ্যের ফলকসমূহ পাওয়া যেত না। জিজ্ঞাসাকারী যাজককে যিহোবার ইচ্ছা জানাতে স্বর্গ থেকে কোনো কণ্ঠস্বর শোনা যেত না। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 24।
বাবিলনীয় বন্দিদশার পর তারা জিরুসালেম ও মন্দির পুনর্নির্মাণ করল। তখন তারা আবার সেই নাম পেল, কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার নাম জিরুসালেমে স্থাপন করবেন। কিন্তু তার নাম তার চরিত্রকে প্রতিনিধিত্ব করে,
আর তার ব্যক্তিগত উপস্থিতির অভাবই প্রকাশ করল যে তাদের কাছে জীবনকে প্রতিনিধিত্ব করা নাম ছিল, কিন্তু বাস্তবে তাদের কাছে আর সেই জীবনদানকারী উপস্থিতি ছিল না। আসলে তাদের যা ছিল তা শুধু মুখের স্বীকারোক্তি ও ভান।
সার্দিসের শেষ কণ্ঠ প্রতিশ্রুতি দিয়েছিল যে এক এলিয়া আসবেন, যিনি প্রভুর মহান ও ভয়ঙ্কর দিনের আগে আসবেন। প্রাচীন ইসরায়েলের জন্য জিরুসালেমের ধ্বংসই ছিল প্রভুর সেই মহান ও ভয়ঙ্কর দিন। এই কারণে সিস্টার হোয়াইট খ্রিস্টাব্দ 1700 সালে জিরুসালেমের ধ্বংসকে প্রভুর সেই মহান ও ভয়ঙ্কর দিনের একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, যেটি সাতটি শেষ মহামারী দ্বারা উপস্থাপিত হয়েছে। ফিলাডেলফিয়ার মণ্ডলীর সূচনা হয়েছিল অরণ্যে ডাকার বাপ্তিস্মদাতা জোহনের কণ্ঠস্বর দিয়ে, এভাবে উইলিয়াম মিলারের কণ্ঠকে প্রতিকায়িত করেছিল। বাপ্তিস্মদাতা জোহন ও উইলিয়াম মিলারের কণ্ঠ এমন এক জনগোষ্ঠীর কাছে লৌদিকীয় বার্তা পেশ করছিল যারা মনে করত সবকিছু ঠিকঠাক, অথচ বাস্তবে সবই ভুল ছিল। বাপ্তিস্মদাতা জোহন ও উইলিয়াম মিলার উভয়ই গাছের শেকড়ে কুঠার বসিয়েছিলেন। সার্দিসের প্রতি বার্তাটি ছিল যে সার্দিসেও কয়েকজন আছে যারা নিজেদের পোশাক অপবিত্র করেননি এবং তারা শ্বেতবসনে আমার সঙ্গে চলবে কারণ তারা যোগ্য। বাপ্তিস্মদাতা জোহন ও উইলিয়াম মিলার প্রতিনিধিত্ব করেন তাদের যারা সার্দিস দ্বারা নির্দেশিত সময়কাল থেকে বেরিয়ে এসেছিলেন এবং খ্রিস্টের সঙ্গে চলার যোগ্য ছিলেন।
উইলিয়াম মিলার যে সত্য প্রচার করেছিলেন হাজারো মানুষ তা গ্রহণ করতে প্রণোদিত হয়েছিল এবং বার্তা ঘোষণা করার জন্য এলিয়ার আত্মা ও শক্তিতে ঈশ্বরের দাসেরা উত্থাপিত হলেন। যিশুর অগ্রদূত জোহনের মতো যারা এই গুরুগম্ভীর বার্তা প্রচার করেছিলেন তারা বৃক্ষের মূলে কুঠার বসাতে এবং মানুষকে অনুতাপের উপযুক্ত ফল ফলাতে আহ্বান করতে বাধ্যবোধ করেছিলেন। তাদের সাক্ষ্য এমন ছিল যে তা গির্জাগুলিকে জাগিয়ে তুলতে ও প্রবলভাবে প্রভাবিত করতে এবং তাদের প্রকৃত চরিত্র প্রকাশ করতে পারত। আর যখন আসন্ন ক্রোধ থেকে পালানোর গুরুগম্ভীর সতর্কতা ধ্বনিত হল তখন গির্জার সঙ্গে যুক্ত অনেকেই আরোগ্যপ্রদ বার্তাটি গ্রহণ করল। তারা তাদের পশ্চাৎপতন দেখল এবং অনুতাপের তিক্ত অশ্রু ও আত্মার গভীর যন্ত্রণায় ঈশ্বরের সামনে নিজেদের নম্র করল। আর যখন ঈশ্বরের আত্মা তাদের উপর বিশ্রাম নিল তখন তারাও এই আহ্বানের ধ্বনি তুলতে সহায়তা করল, ঈশ্বরকে ভয় কর এবং তাঁকে মহিমা দাও কারণ তার বিচারের সময় এসে গেছে। আর্লি রাইটিংস 233।
প্রকাশিত বাক্যের সাতটি মণ্ডলী প্রেরিতদের ইতিহাসকে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত প্রতিনিধিত্ব করে এবং সেই সাতটি মণ্ডলী ভবিষ্যদ্বক্তা মোশির যুগ থেকে খ্রিস্টের প্রথম আগমন পর্যন্ত প্রাচীন ইসরায়েলের ইতিহাসকেও প্রতিনিধিত্ব করে।
ইসরায়েলীয়দের পরীক্ষাসমূহ এবং খ্রিস্টের প্রথম আগমনের ঠিক পূর্বে তাদের মনোভাব, খ্রিস্টের দ্বিতীয় আগমনের আগে ঈশ্বরের লোকেরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে সেই অবস্থাকে চিত্রিত করে। কানানের দেশে প্রবেশের ঠিক আগে যেমন ইসরায়েলের সন্তানদের জন্য শয়তানের ফাঁদ পাতা হয়েছিল, ঠিক তেমনই আমাদের জন্য ফাঁদ পাতা হয়েছে। আমরা সেই জাতির ইতিহাসের পুনরাবৃত্তি করছি। তাদের ইতিহাস আমাদের জন্য একটি গুরুতর সতর্কবাণী হওয়া উচিত। আমাদের কখনোই আশা করা উচিত নয় যে প্রভু যখন তার লোকদের জন্য আলো দেন তখন শয়তান শান্তভাবে পাশে দাঁড়িয়ে থাকবে এবং তাদের তা গ্রহণ করতে বাধা দেওয়ার কোনো চেষ্টা করবে না। আসুন সতর্ক থাকি যেন ঈশ্বর যে আলো পাঠান তা আমাদের পছন্দসইভাবে না আসার কারণে আমরা তা প্রত্যাখ্যান না করি। যদি কেউ থাকে যারা নিজেরা সেই আলো দেখে এবং গ্রহণ করে না, তবে তারা যেন অন্যদের পথে বাধা হয়ে না দাঁড়ায়। আমি আজ তোমাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে স্বর্গ ও পৃথিবীকে ডাকি যে আমি তোমাদের সামনে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও অভিশাপ রেখেছি। অতএব জীবনকে বেছে নাও যাতে তুমি ও তোমার সন্তান সন্ততি বাঁচো, যেন তুমি তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসো এবং তার কথার আনুগত্য করো এবং তার সঙ্গে আঁকড়ে থাকো, কারণ তিনিই তোমার জীবন এবং তোমার দিনের দীর্ঘতা, যাতে তুমি সেই দেশে বাস করতে পারো যে দেশ তোমার পিতৃপুরুষ আব্রাহাম, ইসহাক ও জাকবকে দিতে প্রভু শপথ করেছিলেন।
এই গানটি ঐতিহাসিক ছিল না, বরং ভবিষ্যৎবাণীমূলক। অতীতে ঈশ্বর তার জনগণের জন্য যে আশ্চর্য কাজ করেছিলেন তার কথা বর্ণনা করলেও এটি ভবিষ্যতের মহান ঘটনাবলীরও পূর্বাভাস দিয়েছিল। শক্তি ও মহিমায় খ্রিস্টের দ্বিতীয় আগমনে বিশ্বাসীদের চূড়ান্ত বিজয়।
প্রেরিত পৌল স্পষ্টভাবে বলেছেন যে ইসরায়েলীয়দের পথযাত্রায় প্রাপ্ত অভিজ্ঞতাগুলি এই পৃথিবীর এই যুগে বাস করা লোকদের উপকারের জন্য। অর্থাৎ যাদের ওপর যুগসমাপ্তি এসে উপস্থিত হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। আমরা মনে করি না যে আমাদের বিপদসমূহ হিব্রিদের তুলনায় কোনো অংশে কম, বরং বেশি। হেলথফুল লিভিং Duashi 11:286।
মিশর থেকে উদ্ধারের ঘটনা এফিসুসের মণ্ডলীর দ্বারা প্রতিকায়িত হয়েছে, এবং সেই ইতিহাসে এফিসুসের মণ্ডলীর প্রতীক ছিলেন যিহোশুয়। ঈশ্বর যাদের মিশর থেকে বের করে এনেছিলেন, তারা পরপর ১০টি পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর প্রভু বিদ্রোহীদের কাছ থেকে সেই চুক্তি প্রত্যাহার করে নিয়ে যিহোশুয় ও কালেবকে তা প্রদান করলেন।
তাদের বল, প্রভু বলেন, আমি যেমন জীবিত, তোমরা আমার কানে যেমন বলেছ, আমি তেমনই তোমাদের সঙ্গে করব। তোমাদের মৃতদেহ এই মরুভূমিতে পড়বে, এবং তোমাদের মধ্যে যারা গণনায় অন্তর্ভুক্ত ছিল, তোমাদের মোট সংখ্যা অনুযায়ী ২০ বছর বয়স থেকে ঊর্ধ্বে যারা আমার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে, নিশ্চয়ই তোমরা সেই দেশে প্রবেশ করবে না যে দেশ সম্পর্কে আমি শপথ করেছিলাম যে তোমাদের সেখানে বাস করাব। কেবল জেফুন্নের পুত্র কালেব এবং নুনের পুত্র যিহোশুয় ব্যতীত। গণনা ১৪:২৮-৩০।
সিস্টার হোয়াইট চিহ্নিত করেন যে যোশুয়া ও কালেব প্রতিনিধিত্ব করেন তাদের যাদের উপর পৃথিবীর শেষ এসে পড়েছে, যারা বলিদানের মাধ্যমে ঈশ্বরের সাথে চুক্তি করে।
আমাদের উপদেশের জন্য যাদের ওপর যুগের অন্ত এসে পড়েছে এই ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে। আজ ঈশ্বরের লোকেরা কতবার ইসরায়েলের সন্তানদের অভিজ্ঞতা পুনরাবৃত্তি করে, কতবার তারা অসন্তোষ প্রকাশ করে ও অভিযোগ তোলে। প্রভু যখন এগিয়ে যেতে বলেন, তখন কতবার তারা পিছিয়ে আসে। কালেব ও যিহোশুয়ার মতো বিশ্বস্ততা ও অবিচল বিশ্বাসের মানুষের অভাবে ঈশ্বরের কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঈশ্বর এমন মানুষ ডাকছেন যারা নিজেদের তাকে সমর্পণ করবে, যাতে তারা তার আত্মায় পরিপূর্ণ হতে পারে। খ্রিস্টের কাজ ও মানবতার মঙ্গল পবিত্রীকৃত আত্মত্যাগী মানুষ দাবি করে, যারা শিবিরের বাইরে বেরিয়ে গিয়ে নিন্দা বহন করবে। তারা হোক বলবান, সাহসী মানুষ, মহৎ কর্মের উপযুক্ত, এবং তারা যেন বলিদানের দ্বারা ঈশ্বরের সঙ্গে অঙ্গীকার করে। রিভিউ অ্যান্ড হেরাল্ড ২:১৯:২।
যে চুক্তিটি পুনর্নবীকৃত হয় যোশুয়া ও কালেবের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণের মাধ্যমে, যার প্রতিনিধিত্ব করা হয়েছে, সেটি ১,৪৪,০০০ এবং মহাজনসমষ্টির সঙ্গে করা চুক্তি। মূল চুক্তিভুক্ত নির্বাচিত জনগণ ঈশ্বরের কাছ থেকে তালাকপ্রাপ্ত হয়ে এবং মরুপ্রান্তরে মারা যাওয়ার জন্য নির্ধারিত হওয়ার পরই এটি পুনর্নবীকৃত হয়। পূর্বতন নির্বাচিত জনগণকে যখন প্রত্যাখ্যান করা হয়, ঠিক সেই একই ইতিহাসেই ১,৪৪,০০০ সঙ্গে চুক্তিটি সম্পন্ন হয়।
এফেসুস শব্দের অর্থ কাম্য, এবং যিহোশুয় ও প্রারম্ভিক মণ্ডলী উভয়ের সম্পন্ন কাজই কাম্য ছিল।
যখন যিহোশুয় ঈশ্বরের লোকদের প্রতিশ্রুত দেশে প্রবেশ করালেন, তিনি জয় করতে করতে অগ্রসর হলেন। প্রথম মোহরটি এফেসুসের মণ্ডলীর সঙ্গে সমান্তরাল, এবং তা একটি সাদা ঘোড়া দ্বারা প্রতিকায়িত, যা জয় করতে করতে এগিয়ে যায়। এটি যিহোশুয় এবং প্রেরিতদের যুগের মণ্ডলীর ক্ষেত্রেও সত্য ছিল। প্রাচীন ও আধুনিক ইসরায়েলে উভয় ক্ষেত্রেই প্রথম মোহরটি এফেসুসের মণ্ডলীর সঙ্গে সমান্তরাল।
স্মিউনা শব্দটি গন্ধরস শব্দ থেকে উদ্ভূত, যা মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহৃত এক ধরনের তেল। দ্বিতীয় সিলটি একটি লাল ঘোড়া দ্বারা চিত্রিত, যাকে দেওয়া হয়েছিল একটি বড় তরবারি এবং ক্ষমতা, পৃথিবী থেকে শান্তি কেড়ে নেওয়ার, যার অর্থ ওই ইতিহাসে মানুষ একে অপরকে হত্যা করবে। দ্বিতীয় সিলটি স্মির্ণা গির্জার সমান্তরালে চলে, এবং এটি ঈশ্বরের শত্রুদের প্রদত্ত সেই কর্তৃত্বকে নির্দেশ করে যা তাদের ঈশ্বরের লোকদের পরাভূত করে হত্যা করতে দেয়। এটি প্রেরিত যুগের গির্জার পরবর্তী সময় এবং বিচারকদের যুগের ইতিহাসেও পূরণ হয়েছিল। উভয় ইতিহাসেই ঈশ্বর তার লোকদের বাইরের শক্তিগুলিকে অনুমতি দিয়েছিলেন, যাতে তারা তার লোকদের ওপর যুদ্ধ ও মৃত্যুকে নিয়ে আসে। প্রেরিত যুগের গির্জায় সেই যুদ্ধের প্রেরণা ছিল খ্রিস্টের ধর্মকে প্রত্যাখ্যান, যা পূর্ববর্তী এফেসুস যুগে পৃথিবীতে সুসমাচার বহন করতে গিয়ে অপরাজেয় ছিল। বিচারকদের যুগে ঈশ্বরের লোকদের শত্রুদের প্রেরণাও পূর্ববর্তী এফেসুস যুগের ঘটনাবলী থেকে এসেছিল, যেখানে ঈশ্বর মিশরের ওপর এবং পরে যেসব জাতিকে তিনি যিহোশুয়াকে ব্যবহার করে জয় করিয়েছিলেন তাদের ওপর তার শক্তি প্রদর্শন করেছিলেন। দ্বিতীয় সিলটি প্রাচীন ও আধুনিক ইসরায়েলে স্মির্ণা গির্জার সঙ্গে সমান্তরালে চলে।
পারগামোস শব্দের অর্থ সুরক্ষিত দুর্গ।
তাই এটি এক রাজার কেল্লাকে নির্দেশ করে। তৃতীয় মোহরটি পারগামোসের সঙ্গে সমান্তরাল এবং এমন এক ইতিহাসকে উপস্থাপন করে যেখানে ঈশ্বরের বিচারের বিপরীতে দেশের রাজারা মানবীয় বিচার কার্যকর করেন। অতএব গম, যব, তেল ও মদ ওজন করার জন্য ব্যবহৃত দুটি দাড়িপাল্লা দ্বারা যে মাপ বা বিচার প্রতীকিত হয়েছে তা রাজকীয় মানবীয় কর্তৃত্বকে চিহ্নিত করে, যা ঈশ্বরের বিচারের তুলনায় সর্বদা ত্রুটিপূর্ণ। মনে রেখো, সৎ মাপ বা সৎ ওজন করতে দুটি আলাদা দাড়িপাল্লার দরকার হয় না। দুটি আলাদা দাড়িপাল্লা অসম বিচারকে নির্দেশ করে।
যব হল পাসওভার উৎসবের প্রথম ফলের নিবেদনের প্রতীক, আর গম হল পেন্টেক্সটের উৎসবের দুটি নাড়ানো রুটির নিবেদনের প্রতীক। তেল হল পবিত্র আত্মার প্রতীক এবং মদ হল শিক্ষার প্রতীক। প্রাচীন ইসরায়েলের সময়ে পেরগামোস সেই সময়কাল যখন ইসরায়েলের সমঝোতায় লিপ্ত রাজারা ঈশ্বরের উপাসনার ব্যবস্থার ওপর বিচার ডেকে আনেন, যা পাসওভার থেকে পেন্টেক্সট পর্যন্ত সময় দ্বারা প্রতীকায়িত। ঈশ্বরের বাক্যের সত্যগুলো মদ ও তেল দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। প্রাচীন ও আধুনিক ইসরায়েল উভয় ক্ষেত্রেই পেরগামোসের মণ্ডলী হল সেই সময় যখন স্মিলনা দ্বারা প্রতিনিধিত্ব করা ইতিহাসের রক্তপাতের মাধ্যমে যা করতে পারেনি তা সাধনে শয়তান চেষ্টা করে। পেরগামোসে শয়তান রক্তপাতের মাধ্যমে নয়, যেমনটি স্মিরনায় প্রতীকায়িত, বরং সমঝোতার মাধ্যমে ঈশ্বরের লোকজন ও ঈশ্বরের সত্য ধ্বংস করতে চেয়েছিল। প্রাচীন ইসরায়েলের রাজাদের সমঝোতা আধুনিক ইসরায়েলে কনস্ট্যান্টাইনের সমঝোতাকে প্রতীকায়িত করে।
থিয়াতিরা শব্দের অর্থ অনুতাপের বলি, এবং এটি সেই শহীদত্বের আত্মার কথা বলে যা ঈশ্বর তার নামে নিহত তার লোকদের দান করেন। অনুতাপের বলি 70 বছরের বন্দিদশার সময় দানিয়েল, সদ্রক, মেশাক ও আবেদনেগর উদাহরণে যেমন দেখা যায়, কঠোর পরিস্থিতিতে খ্রিস্টের সেবা করতে প্রস্তুত থাকার মনোভাবকে প্রতিনিধিত্ব করে, এবং এটি ওয়ার্ডেন্সিয়ান, হুগেন্ট এবং অন্যদের ত্যাগকেও প্রতিনিধিত্ব করে, যাদেরকে 1260 বছরের ইতিহাস জুড়ে পোপীয় কর্তৃত্ব যন্ত্রণা দিয়েছে, বন্দী করেছে, অপবাদ দিয়েছে এবং হত্যা করেছে। চতুর্থ মহারটি থিয়াতিরার মণ্ডলীর সমান্তরালে রয়েছে এবং প্রাচীন বাবিলনের দ্বারা প্রাচীন ইসরায়েলের বিরুদ্ধে নির্যাতন এবং আধুনিক বাবিলনের দ্বারা আধুনিক ইসরায়েলের বিরুদ্ধে নির্যাতনকে নির্দেশ করে। উভয় বন্দিদশার ইতিহাসেই প্রথমে সত্য থেকে পতন ঘটেছিল, যা ইসরায়েলের রাজারা এবং সম্রাট কনস্ট্যান্টিন ঘটিয়েছিলেন। উভয়ই থিয়াতিরা দ্বারা প্রতিনিধিত্ব করা এক পর্বের জন্য পথ প্রস্তুত করেছিল।
সার্দিস যে নামের দাবি করে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো অর্থ নেই, সেই দাবিটি মিথ্যা। দ্বিতীয় মন্দিরে শেখিনার উপস্থিতি কখনোই প্রকাশ পায়নি। সার্দিসের ইতিহাসে খ্রিস্টের উপস্থিতিও কখনো প্রকাশ পায়নি। অন্ধকার যুগের সংস্কার মূলত এক ধাপ এগিয়ে দুই ধাপ পিছিয়ে যাওয়ারই ধারাবাহিকতা ছিল। প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কারে সার্দিসের ইতিহাস যে কাজ সম্পন্ন করার কথা ছিল তা কখনোই চূড়ান্ত হয়নি।
ফিলাডেলফিয়া শব্দের অর্থ ভ্রাতৃপ্রেম, এবং আপনি যদি প্রথমে ঈশ্বরকে ভালোবাসেন না তবে আপনার ভাইকে ভালোবাসা অসম্ভব।
যদি কেউ বলে আমি ঈশ্বরকে ভালোবাসি আর তার ভাইকে ঘৃণা করে তবে সে মিথ্যাবাদী, কারণ যাকে সে দেখেছে সেই ভাইকে যদি না ভালোবাসে তাহলে যাকে সে দেখেনি সেই ঈশ্বরকে সে কীভাবে ভালোবাসবে? আর তার কাছ থেকে আমরা এই আজ্ঞা পেয়েছি, যে ঈশ্বরকে ভালোবাসে সে যেন তার ভাইকেও ভালোবাসে। এক যোহন 4:2 একিবা।
ফিলাডেলফিয়া ঈশ্বরকে ভালোবাসে এমন গির্জার প্রতিনিধিত্ব করে, এবং এই কারণে ফিলাডেলফিয়ার বিরুদ্ধে কোনো নিন্দা বা তিরস্কার নেই।
আর ফিলাডেলফিয়ার মণ্ডলীর স্বর্গদূতের উদ্দেশ্যে লিখ, এই কথা বলেন তিনি, যিনি পবিত্র, যিনি সত্য, যার কাছে দাউদের চাবি আছে, তিনি খুলেন আর কেউ বন্ধ করতে পারে না, তিনি বন্ধ করেন আর কেউ খুলতে পারে না। আমি তোমার কাজসমূহ জানি, দেখ, আমি তোমার সামনে একটি খোলা দরজা রেখেছি যা কেউ বন্ধ করতে পারে না, কারণ তোমার সামান্য শক্তি আছে, তবু তুমি আমার বাক্য রক্ষা করেছ এবং আমার নাম অস্বীকার করিনি। দেখ, শয়তানের সভাগৃহের যারা নিজেদের ইহুদি বলে কিন্তু নয় বরং মিথ্যা বলে, আমি এমন করব যে তারা এসে তোমার পায়ের সামনে নত হবে এবং জানতে পারবে যে আমি তোমাকে ভালোবেসেছি, কারণ তুমি আমার ধৈর্যের কথা পালন করেছ। আমিও তোমাকে সেই পরীক্ষার সময় থেকে রক্ষা করব যা সমগ্র জগতের ওপর আসবে, পৃথিবীতে বসবাসকারীদের পরীক্ষা করার জন্য। দেখ, আমি শীঘ্রই আসছি, তোমার যা আছে তা দৃঢ়ভাবে ধরে রাখ যাতে কেউ তোমার মুকুট কেড়ে নিতে না পারে। যে বিজয়ী হয়
তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে একটি স্তম্ভ করব এবং সে আর কখনো বাইরে যাবে না, আর আমি তার ওপর আমার ঈশ্বরের নাম এবং আমার ঈশ্বরের নগরের নাম নতুন জিরুসালেম, যা স্বর্গ থেকে আমার ঈশ্বরের কাছ থেকে নেমে আসে, লিখব, আর আমি তার ওপর আমার নতুন নাম লিখব। প্রকাশিত বাক্য 3:7-12।
ফিলাডেলফিয়াকে দাউদের চাবি দেওয়া হয়েছে এবং প্রাচীন ইসরায়েলের ফিলাডেলফিয়ান ইতিহাসে তাদেরকে দাউদের পুত্র দেওয়া হয়েছিল, যা অন্যান্য বিষয়ের পাশাপাশি আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, এই ভবিষ্যৎবাণীমূলক নীতিকে প্রতিনিধিত্ব করে। ওই চাবিটি হিস্টোরিসিজম পদ্ধতির প্রতিনিধিত্ব করে। প্রাচীন ইসরায়েলের শেষ ভাগে ফিলাডেলফিয়ার মণ্ডলী যে সময়কালকে প্রতিনিধিত্ব করে, সেই সময়ে বাইবেলীয় ভবিষ্যৎবাণীর স্বয়ং লেখকই ছিলেন সেই চাবি। মিলারাইট ইতিহাসে ফিলাডেলফিয়ার মণ্ডলী যে সময়কালকে প্রতিনিধিত্ব করে, সেই সময়ে উইলিয়াম মিলারকে সেই চাবি দেওয়া হয়েছিল। ওই দুই ইতিহাসে খ্রিস্ট এমন ইহুদির সঙ্গে সম্পৃক্ত ছিলেন যারা মনে করত তারা আব্রাহামের সন্তান, কিন্তু ছিল না। মিলার সম্পৃক্ত ছিলেন সেই সব প্রোটেস্টান্টদের সঙ্গে যারা মনে করত তারা আত্মিক ইহুদি, কিন্তু ছিল না।
যার কান আছে সে যেন শুনে যে কথা আত্মা মণ্ডলীদের উদ্দেশ্যে বলে। প্রকাশিত বাক্য 3:13।
লাওডিসিয়া এর অর্থ হল বিচারপ্রাপ্ত একটি জনগোষ্ঠী, এবং লাওডিসিয়ান্স অর্থাৎ খ্রিস্টের সময়ের ইহুদিরা খ্রিস্টাব্দ 70 সালে জেরুজালেম ধ্বংসের সময় পরিণতিতে বিচারিত হয়েছিল। ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের চূড়ান্ত বিচার রবিবার আইন সংকটে সংঘটিত হয়, কিন্তু তারা খ্রিস্টাব্দ 1844 সালের বসন্তে প্রথম স্বর্গদূতের বার্তা প্রত্যাখ্যান করার সময়ই নিজেদের বিচারের মুখোমুখি হয়েছিল, এবং তখন তাদেরকে ঐশ্বরিকভাবে ব্যাবিলনের কন্যারা হিসেবে ঘোষণা করা হয়। ওই পতিত প্রোটেস্ট্যান্টরা তদন্তমূলক বিচারের অন্তিম দিনগুলোতে লাওডিসিয়ান অ্যাডভেন্টিজমের প্রতিরূপ। আমরা এখন মূলত কয়েকটি বিভিন্ন উপায় পর্যালোচনা করেছি, যেগুলোর মাধ্যমে প্রকাশিত বাক্যের 7টি মণ্ডলীকে ভবিষ্যৎবাণীমূলক প্রতীকে রূপে সঠিকভাবে বোঝা যায় এবং পরে ভবিষ্যৎবাণীমূলকভাবে প্রয়োগ করা যায়। কিন্তু এগুলোকে অবশ্যই সর্বোচ্চ কর্তৃপক্ষ আমাদের যে ভবিষ্যৎবাণীমূলক নিয়ম দিয়েছেন তার প্রেক্ষাপটে বোঝা ও প্রয়োগ করতে হবে। 7টি মণ্ডলীর উদ্দেশ্যে যে বার্তাগুলি দেওয়া হয়েছিল, যোহন যখন সেগুলি লিপিবদ্ধ করেন তখন বিদ্যমান সেই 7টি মণ্ডলীই সেগুলির প্রাপক ছিল। 7টি মণ্ডলীর উদ্দেশ্যে বার্তাগুলি ইতিহাস জুড়ে সকল মণ্ডলীর জন্য শিক্ষা ও সতর্কতা প্রদান করে। 7টি মণ্ডলীর উদ্দেশ্যে বার্তাগুলি ইতিহাস জুড়ে প্রত্যেক ব্যক্তিগত খ্রিস্টানের জন্য শিক্ষা ও সতর্কতা প্রদান করে। 7টি মণ্ডলী প্রেরিতদের যুগ থেকে পৃথিবীর অন্ত পর্যন্ত খ্রিস্টধর্মের ইতিহাসকে প্রতিনিধিত্ব করে। 7টি মণ্ডলী মসির সময় থেকে খ্রিস্টাব্দ 57 সালে জিরুসালেম ধ্বংস হওয়া পর্যন্ত প্রাচীন ইসরায়েলের ইতিহাসকেও প্রতিনিধিত্ব করে। প্রথম 4টি মণ্ডলী এবং শেষ 3টি মণ্ডলীর মধ্যে পার্থক্য চিহ্নিত করে 7টি মণ্ডলীকে বোঝা ও প্রয়োগ করা যেতে পারে। আমরা যে 6টি ভিন্ন ভবিষ্যৎবাণীমূলক প্রয়োগ শনাক্ত করছি, সেই একই প্রয়োগগুলো 7টি শিলমোহরে উপস্থাপিত হয়েছে। আমরা পরবর্তী নিবন্ধে এই সত্যগুলো নিয়ে আলোচনা করব।